This track was downloaded from fusionbd.com. Pranab, Bhalobashar Bangladesh.
Finally, Thursday has come and I'm Meghla talking with you friends. Ebong eta really ekta great mental peace. Ar shobai ke welcome korchi bondhu Pranab Bhalobashar Bangladesh e. Guru Itishamir Pranab Bhalobashar Bangladesh e shobai ke welcome. Shomoy ekhon ghorite thik raat 10ta beje 37 minute. Thakbo onekta shomoy jure ajke janen bujhte parchen je onek moja hobe ajke kono dukkho durdosha hotasha kichu nei. Ajke jotokkhon thakbo totokkhon shudhu jompesh adda hobe ebong bhalobashar kotha hobe. আর বন্ধু চলছে তো বিজয়ের মাস, ডিসেম্বর মানে বিজয়ের মাস শুরু হয়ে গেছে এবং সব জায়গায় খুব একটা বিজয় উৎসব, বিজয়ের আমেজ, একটা আনন্দের আমেজ সব জায়গায় লাল সবুজে ছড়াছড়ি, মানে ঘরে বাড়িতে ঘাটে মাঠে সব জায়গায়। আর এই বিশাল মাঠের মাত্র 22 গজের খেলাকে কেন্দ্র করে যারা পুরো মাঠকে কাঁপিয়ে ফেলেন, যারা আমাদের এই দেশকে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেন, সেই সব হিরোদেরকে আমাদের অনেক অনেক সালাম, আমাদের এই প্রাণা ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাদের সমস্ত বন্ধুদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর সেই সব হিরোদের মাঝখান থেকে আমরা আজকে সাথে একজন হিরোকে আনতে পেরেছি এবং সবাই জানেন বন্ধু কে সেই হিরো। তিনি হচ্ছেন লেফট হ্যান্ডেড ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। সস্ত্রীক আসছেন আমাদের স্টুডিওতে আজকে এবং তার সহধর্মিনী নামটাও সবাই জানেন, আয়েশা সিদ্দিকী। তাদের সাথে আমরা আজকে কথা বলবো। গুরু ইতেশাম তো থাকছেনই, আর গত সপ্তাহে সবাই অনেক মিস করেছেন গুরু ইতেশামকে, এটা খুব ভালো মতোই জানি। তবে আজকে একদমই মন খারাপ ভাবটা তো এখন এই মুহূর্তে একদমই নেই এবং গত সপ্তাহের পুরোটুকু নিয়ে আজকে গুরু ইতেশাম আপনাদেরকে খুব ভালো মতন চমক দেবেন এবং অনেক অনেক মজার কথা হবে আজকের হিরো তামিম ইকবালের সাথে। সো সবাই আমাদেরকে শুনবেন, আমি জানি একদমই কেউ মিস করবেন না। আর অলরেডি ফেসবুকে আমাদের পোস্ট আপলোড করে দিয়েছি, আর ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেসটা তো বন্ধু সবারই জানা আছে, তাই আরো একবার জানিয়ে দিতে চাই। তবে ফেসবুকের পেজটি জানিয়ে দেওয়ার আগে আমি যেটা বলবো সেটি হচ্ছে, আপনি আমাদের কমন SMS পোর্টে SMS করবেন এবং SMS করার নিয়ম তো সবাই জানেন, তারপরও জানিয়ে দিই। মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়েও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর ফেসবুকের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আর এই পেজটি যেভাবে খুঁজে পাবেন বন্ধু সেটি হচ্ছে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে এবং আপনি বুঝবেন এটি রিয়েল পেজ। সেটি যেভাবে বুঝবেন সেটি হচ্ছে যে এখানে লাইকিং এর পরিমাণ 1,95,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল ফ্যান পেজ। এবং বন্ধুদের জন্য আরো একটি সুখবর জানাতে চাই, যারা আমাদেরকে শুধুমাত্র রেডিওতে শোনেন, দেখার কোনো রকমই চান্স নেই কারণ রেডিওতে শুধু শোনাই যায়, দেখা যায় না। কিন্তু যারা আমাদেরকে অনলাইনে শুনছেন বা ইন্টারনেটের মাধ্যমে যারা শুনছেন তাদের জন্য একটা খুবই গুড নিউজ, তারা যদি www.dhakafm904.com এই ওয়েবসাইটটিতে যান, তাহলে আমাদের লাইভ নামের একটা অপশন আছে, সেখানে গেলেই আজকে যে আমাদের প্রোগ্রাম হচ্ছে সেটা একদম লাইভ দেখতে পারবেন। এবং এই সুবর্ণ সুযোগটি শুধুমাত্র আজকের জন্য, আপনি এই ওয়েতেও আজকে আমাদেরকে লাইভ দেখতে পারেন অথবা আমাদের ফেসবুকে যে ফ্যান পেজ আছে সেখানে লাইভ নামের একটা অপশন আছে, খুব রেড কালার মার্ক করে লাইভ লেখা। সো সেটিতে ক্লিক করলে আপনি আমাদেরকে লাইভ দেখতে পারবেন এবং শুনতে তো পারবেনই। সো আপনার ফেভারিট হিরো থাকছেন তামিম ইকবাল তার স্ত্রীর সাথে এবং আছেন আপনার প্রিয় ব্যক্তিত্ব গুরু ইতেশাম। সো নিঃসন্দেহে এটি একটি ভালো একটি ব্যাপার আজকের জন্য, আমার তো খুবই ভালো লাগছে। আর সো বন্ধু আমাদের এখানে যে পোস্টটি আপলোড করা হয়েছে সেটিতে কমেন্ট করবেন এবং লাইক করবেন, লাইক যেহেতু একজন বন্ধু একবারই করতে পারবেন, সো আমি চাই যে বন্ধুরা অনেক বেশি বেশি কমেন্ট করবেন। এবং যদি চান আপনি ইচ্ছে করলে আমাদের এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর আমি এখন যে জিনিসটি জানাবো সেটি হচ্ছে কালকেই সাইফুর্সের আসাদ গেটে IELTS শুধু শুক্রবার ব্যাচের ক্লাস শুরু বিকেল 3টা থেকে। ক্লাস নেবেন সাইফুর্সের নির্বাহী পরিচালক ও জেনন এক্সপার্ট এবং সকলের প্রিয় ATM স্যার। ছাত্র ও শিক্ষকদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই স্পেশাল ব্যাচটি একটি সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713 432033 অথবা 01713 017811 এই নাম্বার দুটি যেকোনো একটিতে। এবং আরেকটি ব্যাপার যেটি হচ্ছে সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা শেষে শীতের অবসরে বন্ধুরা ঘরে বসে দা থেকে সাইফুর্সের স্কুল ইংলিশ কোর্সটি করে ফেলতে পারেন ইজিলি। কোর্সটি আপনার ইংলিশের ভিত্তিকে সারা জীবনের জন্য মজবুত করে দিবে। বিস্তারিত জানতে ফোন করতে পারেন 01713 432011 এবং 01713 432033 এই নাম্বার দুটি যেকোনো একটিতে। এবং সাথে আরো একটি জিনিস জানিয়ে দিচ্ছি, সাইফুর্সের BCS 33তম ব্যাচের রেজাল্ট বিপ্লবের রহস্য যদি জানতে চান তাহলে চলে আসুন কালকের ফ্রি সেমিনারে সাইফুর্সের পান্থপথ ও মিরপুর 10নং ব্রাঞ্চে বিকেল 4টায় এবং মৌচাকে সন্ধে 6টায়। বিস্তারিত জানতে ফোন করতে পারেন 01713 432018 অথবা 01713 432011 এই নাম্বার দুটি যেকোনো একটিতে। আর বন্ধু, জানি যে সবাই খুব আগ্রহের সাথে অপেক্ষা করছেন আজকের অতিথি বন্ধুদের কথা শুনবার জন্য এবং অবশ্যই গুরু হিতেশামের জন্য তো ওয়েট করছেনই। সো যেটা বলছিলাম যে অনেক ভালোবাসার কথা হবে, অনেক সফলতার কথা হবে, অনেক কিছু হবে, অনেক কিছুই জানতে পারবেন এখান থেকে। আরো নতুন করে নিজেকে হয়তো আবিষ্কার করতে পারবেন, নিজেকে আরো বেশি করে ভালোবাসতে পারবেন, আপনার প্রিয় মানুষকে আরো সুন্দরভাবে হয়তো টেক কেয়ার করতে পারবেন। সো দেখি আজকে কি হয়, আজকে কি মজা আছে, কি লুকিয়ে আছে। আর তো বন্ধু, এই মুহূর্তে চলে যাচ্ছি গানে। আর আজকের ওয়েলকাম সংটি খুবই চমৎকার একটি ট্র্যাক, আই হোপ সবার অনেক পছন্দ হবে। মন্ত সুফিয়ানা বাই রাফাত। শুনতেই থাকুন বন্ধু, ফিরে আসছি একটু পরে।
This track was downloaded from FusionBD.com.
শুনছেন আপনি প্রাণব ভালোবাসার বাংলাদেশ, মেঘলা কথা বলছি আপনারই সাথে একদমই লাইভ। আর অবশ্যই একটু পরে সংযুক্ত হবেন গুরু ইতেশাম এবং আজকের, বুঝতেই পারছেন অতিথি বন্ধু কে, আজকের অতিথি বন্ধু হচ্ছে ক্রিকেটার তামিম ইকবাল। উনি সস্ত্রীক আসছেন আমাদের স্টুডিওতে, একটু পরে এসে যুক্ত হবেন। আর ঘড়িটাও বলছে সময় এখন ঠিক রাত 10:54, অনেকটুকু সময় আছে আপনারই সাথে, অনেকটুকু না অনেকক্ষণ আর কি আপনার সাথেই থাকবো, আর আপনি আছেন আমার সাথে সেটা আমি বুঝতেই পারছি, কারণ অনেক কমেন্টস আছে ফেসবুকে এবং অনেক এসএমএস ও আছে আমার কমন এসএমএস পোর্টালে। সো আরো একবার জানিয়ে দিচ্ছি কিভাবে আপনি কানেক্টেড হবেন আমাদের সাথে। বন্ধু, যেভাবে কানেক্টেড হবেন সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন আর টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ টি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। আর অবশ্যই আমাদের ফেসবুকে একটা ফ্যান পেজ আছে, সেখানটিতে অবশ্যই আপনি আসবেন বন্ধু, রিকোয়েস্ট করছি। এবং ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এখানটিতে এসে আপনি দেখতেই পাচ্ছেন যে আজকের আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে এবং পোস্টে আজকে আমাদের অতিথি বন্ধুদ্বয়ের ছবি, খুব হাস্যোজ্জ্বল, খুব সুন্দর, খুব কিউট একটা ছবি আপলোড করা হয়েছে। সো এখানটিতে সব বন্ধুরা লাইক করছেন, কমেন্ট করছেন, এবং আপনি যদি চান বন্ধু ইচ্ছে করলে এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের। আর অবশ্যই আরো একবার রিকোয়েস্ট করছি যে আমাদের ঢাকা এফএম এর ফ্যান পেজে আপনি লাইক করবেন এবং সমৃদ্ধ করবেন আমাদের এই পেজটিকে এবং আমাদের সাথে কানেক্টেড থাকবেন 24/7। সো যেসব বন্ধুরা আমাকে মানে এতক্ষণ ধরে এসএমএস এবং কমেন্ট করছেন তাদের তো কিছু কমেন্ট এবং এসএমএস পড়তেই হবে। যেমন আছেন ওকে প্রেমহীন বালক, ওকে ফাইন, লিখেছেন যে দুজনকে একসাথে খুব নাইস লাগছে, উনি ফেসবুকে কমেন্ট করেছেন। এবং এসএমএস করেছেন আমাদেরকে মোহাম্মদ আরিফ নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন যে আই লাভ প্রাণা ভালোবাসার বাংলাদেশ, ওকে থ্যাংক ইউ। অ্যান্ড ফেসবুক করে ফেসবুকে আমাদেরকে লিখেছেন আলামিন খান, লিখেছেন মেঘলা আপি আমি তামিম ভাইকে ভীষণ লাইক করি, ওকে। অ্যান্ড সাউথ সাজান লিখেছেন ওকে অল দ্য বেস্ট জানিয়েছেন আমাদের এই ক্রিকেটার বন্ধুকে, উনি ফেসবুকে কানেক্টেড। এবং গুলজার আহমেদ শাবেল লিখেছেন আপু গুরু কখন আসবেন, গুরু অবশ্যই টাইমলি চলে আসবেন স্টুডিওতে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বন্ধু। এবং ইমরান হাসান তন্ময় লিখেছেন আই লাইক তামিম। রিফাত আহমেদ লিখেছেন হাই মেঘলা আপনি কেমন আছেন, গুরু কেমন আছেন, এবং গুরুকে আমার সালাম জানাবেন, ওকে। আমরা সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছি এবং আশা করছি যে আপনিও ভালো আছেন এবং সালামটা পৌঁছে দিলাম গুরুকে। অ্যান্ড আমাদেরকে এস এম এস করেছেন আমিন মেহেরপুর থেকে, লিখেছেন যে তামিম এবং আয়েশা আপু ওকে, উনি একটা প্রশ্ন করেছেন যে প্রথম কে কাকে অফার করেছিল এবং এরকম একটা প্রশ্ন, এবং সেই উত্তরগুলো আমরা আজকে খুঁজব গুরু হিতেশামের মাধ্যমে আমাদের অতিথি বন্ধুর কাছ থেকে। অনেক মজার মজার কথাই আজকে উনারা শেয়ার করবেন যা সব বন্ধুদের কাছে অজানা, ইনফ্যাক্ট আমাদের কাছেও। সো আপনি ধৈর্য ধরে ওয়েট করছেন, আর একটু অপেক্ষা করবেন, গুরু আসবেন এবং গুরুর সাথে প্রবেশ করবেন স্টুডিওতে আজকের অতিথি বন্ধুদ্বয়। আর আছেন সাইফুর শরীয়তপুর থেকে, লিখেছেন হাউ আর ইউ আপু, আই এম ভেরি এক্সাইটেড টু লিসেন দ্য স্টোরি অফ তামিম ইকবাল অ্যান্ড হিজ ওয়াইফ। এক্স্যাক্টলি, আমিও আপনার মতো খুবই এক্সাইটেড ফিল করছি এবং আমার ভয়েস শুনে নিশ্চয়ই সেটা আপনি বুঝতে পারছেন। আর এই মুহূর্তে অনেক বন্ধু যুক্ত হয়ে গেছেন ফেসবুকে, যেমন আছেন জিসান খোকন, আছেন এস এম রুবেল, অনিক আহসানও আছেন, আছেন আমার সাথে এই মুহূর্তে আহমেদ শুভ, আছেন সাইফুল ইসলাম, তানজিম আহমেদও যুক্ত হয়েছেন ফেসবুকে, আছেন বিলাস মগবাজার থেকে, নাইমুল ইসলাম আরিফও যুক্ত হয়েছেন এবং লিখেছেন কখন আসবেন গুরু, এবং গুরু যথাসময়ে চলে আসবেন। জিসান খোকন গুরুকে সালাম জানিয়েছেন এবং রাকিব হাসান লিখেছেন যে ও আর থাকতে পারছি না আমি খ্লাপো। এক্স্যাক্টলি, অনেক বন্ধুই একদম ধৈর্য হারা হয়ে পড়েছেন। তো কি বলবো, ওই কথাটাই বলতে হয় যে সবুরে মাওয়া ফলে, সে একটু সবুর করতেই হবে, ওকে। অ্যান্ড তারেক রহমান আছেন আমার সাথে এই মুহূর্তে ফেসবুকে, অ্যান্ড এস এম এস করেছেন মাসুম, আছেন উনি মগবাজার থেকে এস এম এস করেছেন, আছেন এই মুহূর্তে আফসানা মিমি, ওকে, উনি আমাদেরকে এস এম এস করেছেন, আছেন মুন্নি নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন যে আপু তুমি এবং গুরু কেমন আছো, ওকে, এই কথাটি জানতে চেয়েছেন, আমরা সবাই অনেক ভালো আছেন, ভালো আছি আর কি। এবং জাকিরুল লিখেছেন গুরুকে যাতে সালাম জানিয়ে দিই, এই কথাটি জানিয়েছেন উনি। এবং প্রদীপ আছেন ফরিদপুর থেকে, লিখেছেন থ্যাংক ইউ প্রাণা ভালোবাসার বাংলাদেশ এবং থ্যাংক ইউ ঢাকা ফ্রম 90.4। এবং প্রথম লিঙ্কেই যেটি জানিয়েছিলাম সেই ইনফরমেশন তিনটি আরও একবার জানাতে চাই, এবং সেগুলো হলো কালকেই সাইফুরস এর আসাদ গেটে IELTS শুধু শুক্রবার ব্যাচের ক্লাস শুরু বিকেল 3টা থেকে। ক্লাস নেবেন সাইফুরস এর নির্বাহী পরিচালক ও জেনুইন এক্সপার্ট এবং সকলের প্রিয় ATM স্যার। ছাত্র ও শিক্ষকদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই স্পেশাল ব্যাচটি একটি সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করবেন 01713-43-2033 অথবা 01713-01781 এই দুটোর যেকোনো একটি নম্বরে। এবং সপ্তম ও অষ্টম ও নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে। সো তাদেরকে রিকোয়েস্ট করছি যে ঘরে বসে না থেকে এখনই তুমি যুক্ত হতে পারো সাইফুরসের স্কুল ইংলিশ কোর্সে। কোর্সটি তোমার ইংলিশের ভিত্তিকে সারা জীবনের জন্য মজবুত করে দেবে। সো বিস্তারিত জানতে তুমি ফোন করো 01713432011 অথবা 01713432033 এই নাম্বার দুটির যে কোনো একটিতে। এবং আরো একটি সাইফুরসের বিসিএস 33তম ব্যাচের রেজাল্ট বিপ্লবের রহস্য যদি জানতে চান তাহলে কালকেই চলে আসুন ফ্রি সেমিনারে সাইফুরসের পান্থপথ ও মিরপুর 10 নম্বর ব্রাঞ্চে বিকেল 4টায় এবং মৌচাকে সন্ধে 6টায়। বিস্তারিত জানতে ফোন করবেন 01713432018 এবং 01713432011 এই নাম্বার দুটি যে কোনো একটিতে। আর আপনি আমাদেরকে তো কানেক্টেড হবেন আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে এবং অবশ্যই আমাদেরকে SMS করবেন 16260 তে। এবং সেক্ষেত্রে নিয়মটি জানিয়ে দিচ্ছি বন্ধু, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ টিও লিখবেন। তারপর অনেক কথাই জানার আছে আপনার, আমি জানি গুরুর কাছে জানার আছে, আছে তামিম ইকবালের কাছে জানা এবং অবশ্যই তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকের কাছেও। আপনি অনেক কিছু জানতে চান সবকিছু কোয়েশ্চেন লিখে পাঠিয়ে দিন 16260 তে। এবং ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4 এবং এখানটিতে আমাদের পোস্ট আপলোড করা আছে। দেখতে পাচ্ছেন যে তামিম ইকবাল সস্ত্রী খুব হাস্যোজ্জ্বল অবস্থায় একটি ছবি, খুব ওয়ান্ডারফুল লাগছে তাদের দুজনকে। তো সেই ছবিটি আপলোড করা হয়েছে, অনেক বন্ধু এখানটিতে লাইক করছেন কমেন্ট করছেন এবং আপনি চাইলে এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুর কাছে। আর বন্ধু যেটা একেবারেই না বললে নয় যে আজকে খুবই চমৎকার একটা ব্যাপার হবে, আপনি আমাদেরকে শোনার সাথে সাথে আমাদেরকে লাইভ দেখতেও পারবেন এবং সেজন্য আপনি যদি আমাদের ফ্যান পেজে থাকেন ঢাকা এফএম এর ফ্যান পেজে, তো সেখান থেকে আপনি দেখবেন যে লাইভ নামে একটা অপশন আছে রেড কালার দিয়ে লাইভ লেখা। সো ওখান থেকে ক্লিক করলে আপনি আমাদেরকে লাইভ একদম দেখতে পারবেন, আর শুনতে তো পারছেনই। আর তাছাড়াও আরো একটা ভাবে আমাদেরকে দেখতে পারেন, সেটি হচ্ছে আমাদের একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.dhakafm904.com। এই ওয়েবসাইটে গেলে ওখানটিতেও দেখবেন লাইভ নামের একটি অপশন আছে, সো এই লাইভ অপশনটিতে ক্লিক করলে আপনি আমাদেরকে লাইভ দেখতেও পারবেন। ওকে, ভেরি ইন্টারেস্টিং। এবং আজকে আজকে শুধু এই সুযোগটি করে দেওয়া হয়েছে। আর বন্ধু বেশি বেশি কমেন্ট করবেন এবং SMS করবেন তাহলে আপনি কিন্তু সুযোগ পাবেন গুরু হিতেশামের সাথে কথা বলবার। সো একদমই একদমই মিস করবেন না আমাদের এই প্রোগ্রামটি এবং কমেন্ট করা থেকে নিজেকে কখনোই একদম দূরে সরিয়ে রাখবেন না, আর গুরুর সাথে কথা বলা থেকে নিজেকে একদমই বঞ্চিত করবেন না। ওকে, আর এই মুহূর্তে প্লে করে দিচ্ছি আমি সেই চমৎকার গানটি, ইশকে হাই বাই শ্রেয়া ঘোষাল। ওকে, সাথেই থাকুন শুনতে থাকুন, ফিরে আসছি একটু পরে। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরো একবার ওয়েলকাম করছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে। মেঘলা কথা বলছি আপনারই সাথে এবং যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন গুরু হিতেশামের জন্য এবং স্পেশালি আজকের অতিথি বন্ধু দয় তামিম ইকবাল এবং তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকার জন্য, তাদেরকে আর ওয়েট করাবো না, একদমই না। তবে ওয়েট তাদের সাথে কথা বলানোর আগে বন্ধু আর একটা জিনিস জানিয়ে দেবো যে কিভাবে কানেক্টেড হবেন আমাদেরই সাথে। সো সেই নিয়মটা জানিয়ে দিয়ে আমি আর একদমই দেরি করবো না। আর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ টি লিখবেন, তারপর যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখানটিতেও আপনি আসতে পারেন এবং অবশ্যই চাই আপনার সংযুক্তি এবং তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আমি একদমই কথা বাড়াতে চাই না, বিকজ It's time to welcome Guru Hitesham. And Guru, welcome করছি আপনাকে প্রাণ ভালোবাসার বাংলাদেশে।
ধন্যবাদ মেঘলা, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সব ভাইকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন।
এক্স্যাক্টলি অনেক বন্ধুই অনেক ধৈর্যের সহকারে মানে অপেক্ষা করছেন আমাদের জন্য, এবং স্পেশালি তামিম ইকবাল এবং তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকার জন্য। এবং অনেক বন্ধু অনেক কমেন্ট করছেন এবং SMS করছেন যে কখন আসবেন, আমরা সব তামিম ভাইকে ভালোবাসি অ্যান্ড আয়েশা আপুকে খুব ভালো লাগছে, কেউ কেউ আয়েশা ভাবি বলে সম্বোধন করছেন, তো এই জিনিসটা অনেক ভালো লাগছে।
ভালোবাসার কথা যখন এইভাবে আসে তখন কিছু অনুভূতির কথা তো এমনি চলে আসে, যেমন আমরা কিছু ভালো লাগার কথা এইভাবে বলতে পারি, তপ্ত দগ্ধ মাটি, আঁকা বাঁকা মেঠো পথ, শান্ত নদী, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোদাগন্ধ, এইসব ভালো লাগাগুলোই অনেক সময় বহুমাত্রিক রূপ নেয় যখন মনের মতো সেই মানুষটি শক্ত করে পাশে এসে হাতটি ধরে। এবং আমরা এই ভালোবাসার বাংলাদেশ থেকে সেই কথাটি বলবার চেষ্টা করি প্রায়শই, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, ভালোবাসার বাংলাদেশ। বন্ধুরা যারা যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে দারুণভাবে প্রতীক্ষিত কিছু মুহূর্ত কাটাচ্ছ, যে আর কতক্ষণ পর আমাদের সত্যিকার অ্যাম্বাসিডর আমাদের সাথে যুক্ত হবে, সেই প্রতীক্ষার পালা শেষ, এরই মধ্যে হট সিট অলঙ্কৃত করেছেন তামিম ইকবাল। তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে ভালোবাসার বাংলাদেশে।
অনেক অনেক ধন্যবাদ।
তামিম আসবে শুনে চারিদিকে যে ধরনের একটা বাজ ক্রিয়েট হয়েছে এবং সবাই সবার মতো করে অপেক্ষা করছে যে যে তামিমকে আমরা ক্রিকেটীয় জীবনে যেভাবে ছক্কা হাঁকাতে দেখেছি, ড্যাশিং কথাটি আসলে পরিপূর্ণতা পেয়েছে তামিমের পাশে বুঝতে পেরে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে এই কথাটা আমরা অবলীলায় বলতে পারি। তামিম কিন্তু সেই তামিম, মাত্র 12 কি 13 বছর বয়সে 114 রান, এটি এই এই রানকে তাড়া করতে গিয়ে একাই প্রায় 112 কি 113 রান করেছিলেন। তখনই হয়তো তার মধ্যে যে দারুণ সম্ভাবনা লুকিয়ে আছে বাবা সেই জিনিসটি হয়তো বুঝেছিলেন, বুঝেছিলেন তার বড় ভাই। বড় ভাই কিন্তু অকপটে বলেন যে তামিমের মধ্যে অনেক পটেনশিয়াল আছে, যেটা হয়তো খুব ছোটবেলা থেকে বুঝতে সক্ষম হয়েছিলাম। সেই তামিম অনেক চড়াই উত্তরায় পার করে অনেক কষ্ট করে ফাইনালি বাংলাদেশকে সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন। এবং আমাদের এই বাংলাদেশে হতাশা, দুঃখের, কষ্টের বহু কিছু আছে, সেই হতাশা এবং কষ্টের মধ্যে এই বাংলাদেশ ক্রিকেট দলের যারা নেতৃত্ব দেন, বলতে দ্বিধা নেই, এত কষ্ট এত হতাশার মধ্যে ভালো লাগার যে মুহূর্তগুলো ঘুরে ফিরে আমাদের কাছে আসে এই মানুষগুলোর হাত ধরে। তাই তামিম, অনুষ্ঠান শুরু করার আগেই পুরো ভালোবাসার বাংলাদেশের কমিউনিটিদের পক্ষ থেকে, যারা লিসেনার্স এবং যারা আমরা এই অনুষ্ঠানের সাথে জড়িত আছি, সবার পক্ষ থেকে আপনাকে স্পেশাল ট্রিবিউট এবং আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি।
থ্যাংক ইউ।
আমরা অনুষ্ঠান শুরু করছি বন্ধু, প্রথমেই তামিমের কাছ থেকে আমি একদম শুনতে চাইবো, তামিম তামিমের মতো করে ছোটবেলা থেকে যেভাবে তামিমের বেড়ে ওঠা এবং আস্তে আস্তে এই ক্রিকেটীয় জীবনের সাথে সম্পৃক্ত হওয়া, সেই ব্যাপারগুলো একটু শুনতে চাইবো।
আসলে আমি খুব লাকি ছিলাম যে আমি যে ফ্যামিলিতে আমি জন্ম নিয়েছি, বিকজ আমার ফ্যামিলিটা চিটং এ স্পোর্টস ফ্যামিলি হিসাবে পরিচিত। তো ছোট থেকে চাচাকে দেখতাম খেলতো, তারপর আমরা কেউ ICC-র ঘটনা কেউ ভুলতে পারবো না, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের হচ্ছে বড় কিছু এখন পর্যন্ত হয়নি। তো ওখান থেকেই একটা জিনিস যে ক্রিকেট ধরেন আমাদের বলতে পারেন ব্লাডেই ছিল, স্পোর্টস আমাদের ব্লাডেই ছিল। আমার আব্বার খুব বড় ইচ্ছা ছিল যে আমি ক্রিকেটার হই, সে নিজে একজন ফুটবলার ছিলেন, বাট উনি চাইতেন যে আমি সবসময় আমি ক্রিকেট প্লেয়ার হই। তো ছোটবেলার থেকে আব্বা পুরো যতটুকু সাপোর্ট করার দরকার ছিল সবসময় তা করতো,
একটা টুর্নামেন্ট হোস্টিং করতেন ওই সময়।
হ্যাঁ, আসছি ওটাতে। তো আমার আব্বার একটা বলতে পারেন ভুল চিকিৎসায় আমার আব্বার একটা পা কেটে ফেলা হয়েছিল, একটা মানে ধরেন আরো আব্বার মারা যাওয়ার প্রায় 6-7 বছর আগে। তো সে ওই একটা ফলস লেগ নিয়ে রোদে দাঁড়ায় আম্পায়ারিং করতেন আর আমাকে খেলার সুযোগ করে দিতেন যে আমি একটু ব্যাটিং করি অথবা এ করে টুর্নামেন্ট হোস্ট করতেন। তো উনার পক্ষে যা যা করা সম্ভব ছিল আমার জন্য তা তা করছেন। মানে আমি নিজেরে আমি কোনোদিন এই কথাটা বলতে পারবো না যে আমার কমপ্লিট ক্রিকেটার, আমি যতই অ্যাচিভ করিনি, আমি যতই বড় কিছু হয়ে যাই না কেন, আমি জিনিসটা কোনোদিন বলতে পারবো না যে আমার কমপ্লিট ক্রিকেটার, বিকজ আমার আব্বা আমার খেলতে দেখেনি। যদি উনি আমার একটা ইনিংস দেখতো যে হ্যাঁ তামিম খেলতেছে, তাহলে আমি বলতাম যে আমি কমপ্লিট ক্রিকেটার। বাট এই জিনিসটা আমি অনেক আনলাকি যে জিনিসটা আমি কোনোদিন বলতে পারবো না, বাট মানে আল্লাহর ইচ্ছার উপর তো আর কারোর কিছু বলার নাই। বাট তারপর আব্বা এই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতেন, এই করতেন, তো সে সবসময় চাইতেন যে আমি যেভাবে হই না কেন আমি ক্রিকেটার হই। তো মানে আমার জীবনের যদি একটা ইনসিডেন্ট বলেন যে তোমার লাইফ টাইমে সবসময় মনে থাকবে, আমার আব্বার সাথে আমার লাস্ট কথা, আমার আব্বা যেদিন মারা যাবেন ওই দিন আমার আব্বার সাথে আমার লাস্ট কথা ছিল, আমার আব্বা অ্যাম্বুলেন্সে ঢুকার আগে তার অক্সিজেন মাস্কটা খুলে সে আমাকে বললো যে তুমি ঘুমায় যাও, কালকে তোমার খেলা আছে, আমি কালকে তোমার খেলা দেখতে আসবো। দ্যাট ওয়াজ দ্য লাস্ট থিং হি সেড। তারপর আমি আমার আব্বার আওয়াজ শুনিনি। তো মানে মানে আমি আজকে যাই করতেছি, যাই মানে ক্রিকেট খেলতেছি, কিছু ওনার ড্রিমটা ফলো করার জন্য। আর আর আমার কোনো মানে এরকম বলতে পারেন না যে আমি নিজের ইচ্ছায় এসব না, আমি আমি জাস্ট আমি আই এম ট্রাইং টু ফুলফিল মাই ফাদার্স ড্রিম। এটাই আমার মানে সবসময় চেষ্টা, আর যতদিন খেলবো এটার পিছনেই থাকবো। আব্বার ব্যাপারে আর কি বলবো, আসলে মানে আমি অনেক 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 বেশি আনলাকি যিনি আজকে আমার সাথে নাই।
আমি এখানে প্রায়শই কথা হয় যে আমরা পারিবারিক বন্ধনের কথা খুব বেশি বেশি করে এখান থেকে বলি, যখন ওয়েস্টার্ন কালচার অনেক ক্ষেত্রে এমন একটা দমকা হাওয়া সৃষ্টি করছে যেখানে এই পারিবারিক বন্ধনগুলো কিছুটা আলগা হয়ে পড়ছে দিনকে দিন। সেখানে আপনাদের মতো মানুষ যখন আসে এবং সামনে থেকে নেতৃত্ব দেয় এবং এই ধরনের কথা যখন শেয়ার করে, তখন আমরা মনে হয় যে আমরা ঠিক পথে আছি, ভুল পথে বরং আমরা যাইনি এবং সঠিক কাজটাই সামনে থেকে করার চেষ্টা করছি। আপনার কথা বলছিলেন অফিয়ারও, আপনার সাথে কথা হচ্ছিল যে টেন্ডুলকার দ্য লিভিং লেজেন্ড, তিনি তার বিদায়ী বক্তব্য দেওয়ার সময় ঘুরে ফিরে তার বাবার প্রসঙ্গগুলো আসছিল এবং আপনার কথা শোনার সময় আমি ওই জিনিসগুলোকে রিলেট করতে পারছিলাম। এত প্যাশন, এই মাত্রার ডেডিকেশন ক্রিকেটে, প্রত্যেক দিন যে পরিমাণ চড়াই উতরায় তারপরও এই ধরনের ডেডিকেশন আসলে প্রস্থিত থাকে অনেক গভীরে, যেটা আপনি বললেন যে বাবার কাছ থেকে বাবার এই স্বপ্ন পূরণের তাগিদ সবসময় আপনাকে তাড়া করে ফিরছে। কিন্তু তারপরে যখন বড় বড় অ্যাচিভমেন্ট, ফাইনালি বিশেষ করে ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটি ছিল প্রায় 53 বলে 52 রান, দ্যাট ওয়াজ দ্য ড্রিমিং ইনিংস সো ফার, এবং সেগুলো সাক্ষী যে বাবা হতে পারছেন না, তখন নিজের ভেতরে কি ধরনের প্রণোদনা তৈরি হতো?
দেন আমার আব্বা একজন এমন একজন মানুষ ছিলেন যে আমার বিশ্বাস যে আমি আজকে যে দুনিয়ার যে কোনো কোনায় খেলতাম না,
একটু ডিটেইলসে শুনবো কিন্তু এই বাবা এবং ছেলের এই কথা প্লিজ। একদম
আমার আব্বা এমন একজন মানুষ ছিলেন যে উনি আমার এটা বিশ্বাস যে আমি যে কোনো পৃথিবীতে যে কোনো কোনায় খেলি না কেন, আমার আব্বা কিন্তু আমার খেলা দেখতে আসতেন। তো যা আমরা এখন দেখতে পারি হয়তো বা মুশফিকের আব্বা অনেক জায়গায় যান খেলা দেখেন, তো ওইসব দেখে আমার কাছে খুব মানে খারাপ লাগে আর কি, বেসিকলি যে না আমার আব্বা থাকলো যে জিনিসটা হইতো আর কি। আর আব্বুর ব্যাপারে আমি আসলে আমি বলে শেষ করতে পারবো না, আপনার সময় শেষ হয়ে যাবে।
আমার সময় আছে, আমরা ইনফ্যাক্ট আপনার কাছে আজকে কোনো টাইম ফ্রেম নিয়ে বসিনি, ইনফ্যাক্ট এই কথাগুলো শুনতে চাই আমি প্লিজ।
না যেরকম আব্বু যে ছোট যখনই ধরেন আমার যে কোনো ধরনের ক্রিকেট হোক, পড়াশোনা হোক, যে কোনো কোনো কিছু হোক না কেন, আমার আব্বা আমার জন্য যে কি ছিলেন এটা মানে সবাই বলে যে ছেলেরা মায়ের সাথে বেশি ক্লোজ থাকে অথবা মেয়েরা আব্বার সাথে বেশি ক্লোজ থাকে, কিন্তু আমার জন্য ইজ অল এন অল আমার আব্বাই ছিল। তো মানে এটা আপনি আমাকে লাকিও বলতে পারেন, আবার মানে আনলাকিও মনে করতে পারেন, যে জিনিসটা হলো যখন আমার আব্বা মারা যান তার সাথে কিন্তু কেউ ছিল না, একমাত্র আমি ছিলাম। ধরেন আম্মু ছিল ঢাকায়, বোন ছিল ঢাকায়, ভাইয়া ছিল খেলতেছিল ভাইয়া জয়সরে, তাই একমাত্র আমি ছিলাম। আর ধরেন সব বাসে তো টুকটাক ঝগড়াঝাটি হয়, ধরেন আমার আম্মা আব্বার সাথে একটু রাগারাগি হয়েছিল, আম্মু ঢাকায় এসে গেছিলেন বোনকে নিয়ে, তো তখন আমাকে আম্মু বলছেন তুমি চলো, আমি বলছি না আমি যাবো না, আমি আমার আব্বাকে ছেড়ে যাবো না। তো ওই সময় ইনসিডেন্টটা হয়, আম্মু ঢাকায় ছিলেন, আমি কোনো সময় যতবারই বাসায় যত বড় সমস্যা হোক না কেন আমি কোনো সময় আমার আব্বাকে ছাড়ি দেয়নি। মানে এই জিনিসটা আসলে আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকি, প্রায় 30 জন বলতে পারেন এক বিল্ডিং এ থাকি আমাদের চিটাগাংয়ে বাসে। তো এই জিনিসটা সবাই জানে যে আমি আমার আব্বার সাথে কিভাবে কি পরিমাণ ক্লোজ ছিলাম। তো যখন তার ইন্তেকাল হয় মানে আমি সবসময় চিন্তা করতাম, ছোট ছিলাম খুব সময় চিন্তা করতাম যে আসলে আমি এখন বাঁচবো কিভাবে, থাকবো কিভাবে, কারণ আমি আমার আব্বা ছাড়া আমি অন্য কোনো কিছু, হি ওয়াজ মাই ফ্রেন্ড, হি ওয়াজ এভরিথিং টু মি, মানে কি বলবো, উনি মানে এখনো মানে যখন ওনার কবর জিয়ারত করি, আমি কবর জিয়ারত না করি আই ট্রাই টু স্পিক টু হিম, আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করি, বিকজ আমার বাসার সাথেই কিন্তু আমার আব্বার কবর দেওয়া, আমার বাসার পিছনেই একটা বড় কবর আছে, হ্যাঁ পারিবারিক না এলাকার বলতে পারেন, তো ধরেন ওই কবরস্থানের মাটি আমার বাসায় সাথে টাচ হয়, এত ক্লোজ, তো ধরেন আমি আমার ব্যালকানি থেকে আমার আব্বার কবর দেখতে পারি, সব দেখতে পারি, তো
কথা হয়,
হ্যাঁ অবশ্যই, আমি এটা না যে ধরেন দোয়া করে চলে গেলাম, আমি মানে আমার কাছে মনে হয় যে আমি বললে উনি শুনে,
তা আমি এটা কোইনসিডেন্টই বলি যে আমিও আমার বাবার খুব লাগোয়া ছিলাম, হারিয়ে ফেলেছি তাকে, আই এম আনফরচুনেট অ্যাজ ওয়েল, আমিও কিন্তু ওইরকম কবর জিয়ারত করতে গিয়ে প্রথমে সালাম দিয়ে বাবা কেমন আছো, এই এতদিন একটু আসতে পারিনি, পাঁচ সাত দিন এই কাজ ছিল, এরকম ফর্মাল কথাবার্তা বলি তার সাথে,
যে আমি এক্স্যাক্টলি আপনার মতো, তাহলে যে আমি ওনার সাথে,
আমি এই যে তামিম যখন বলছেন একদম মনে হচ্ছে যে দৃশ্যপট আমার ভাসতেছে সবকিছু, এবং আরেকটা কোইনসিডেন্ট, যখন আমার বাবা এক্সপায়ার করেন, আনফরচুনেটলি আনফরচুনেটলি আমি শুধু ছিলাম ওই সময়, মানে সামনে যখন তিনি ইন্তেকাল করেন আর কি, আমি আরো শুনবো, আরো ডিটেলস এ শুনবো, ইনফ্যাক্ট আই এম জাস্ট,
আব্বুর ইন্তেকাল যখন হয় তো আমরা দুজনই কিন্তু খাওয়ার খুব শখিন ছিলাম, আমার আব্বার মারা যাওয়ার পিছনে কিন্তু একমাত্র রিজন আমার মনে হয় ওটা ওয়াজ ফুড, কারণ আব্বুর ডায়াবেটিস ছিল, ওপেনার সার্জারি হয়েছে দুইবার, তো অনেক কিছু আপনি রিস্ট্রিক্ট থাকতো না, যেরকম গরু মাংস খেতে পারবে না, মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না বিকজ অফ ডায়াবেটিস, তো সে কি করতো আমাকে নিয়ে ভোর পাঁচটার দিকে উঠতো, আম্মু ওয়াজ ভেরি স্ট্রিক্ট, আম্মু খুব স্ট্রিক্ট ছিলেন, সে ভোর পাঁচটার দিকে আমাকে তুলতো, আমরা সবাই তখন এক রুমে ঘুমাইতাম, আমি ভাইয়া বোন আম্মু আব্বু একসাথে একটা রুমে শেয়ার করতাম, সে আমাকে সকাল পাঁচটার দিকে ঘুম থেকে তুলে, আমাদের একটা হোটেল আছে চিরঙ্গে খাজ হোটেল নামে, তো সে হোটেলে যাইতো, ওদের বাউচিকে তুলতো, গরুর মাংসর পরোটা খেতো আব্বুর সবচেয়ে প্রিয় খাবার, সে খেয়ে দে আমাকে নিয়ে আবার এসে যেত, তো আব্বুর সাথে আসলে হয়তো বা আপনি খুব ভালোভাবে চিনেন না, বাট যারাই উনাকে চিনে আমার আব্বার কথা বললেই প্রথম কথা আপনি খাওয়াই শুনবেন, অন্য কোনো কিছু শুনবেন না, আমার আব্বা খাওয়া মানে খাওয়ার প্রতি একটু বেশি পিক ছিল, যেটা আমিও অনেক, তো যেদিন আমার আব্বার ইন্তেকাল হয় ওই দিন আসলে একটা ইন্ডিয়ান কোন একটা টিভি চ্যানেলে একটা শো দেখে তো খানা খাজানা নাকি সঞ্জীব কাপুরের,
সঞ্জীব কাপুর
তো ওখানে একটা ডিশ বানাচ্ছিল, তা আমি দেখছি, আমার ফুপি একজন আছে ফাতমা আন্টি ওনার নাম, তো উনি আবার খুব ভালো কুক, তো আমি আর আমার আব্বা বসে দেখতেছিলাম ওটা, তো আমি দেখে আমি বলছি যে খালা ফুপি আজকে এটা বানায়, তো আমরা সবাই খুব ইগারলি ওয়েট করতেছিলাম যে আসলে কখন খেতে পারবো, তো দ্যাট ওয়াজ দ্য লাস্ট ফুড উই বোথ হ্যাড টুগেদার আর কি, আমি আর আমার আব্বা, যে ওই খালার জিনিসটা বানাই দিলেন আর আমরা খাইলাম, তারপর নর্মালি ধরেন আমার ঘুম খুব চিকন, আমাকে আসলে একবার ডাকলেই আমি নর্মালি উঠে যাই, তো ধরেন আমার আব্বা আমার সাথে আমি একসাথে ঘুমাচ্ছিলাম, তো নিশ্চয় সে যখন তার অ্যাটাকটা হয় নিশ্চয় আমাকে ডাকার চেষ্টা করছিলেন, তো আমার আব্বার একটা সুইচ ছিল যেখানে বেলের মতোটা ক্লিক করলে নিচের থেকে কাজের লোক অথবা বাসার লোকজন আসত, তো ধরেন নিশ্চয় আমাকে ঢাকার চেষ্টা করছেন, আমি জানি না আমি কেন উঠিনি ওই দিন, তো যখনই আমি উঠি তখন আমি একটা জিনিস দেখতে পারি যে পাঁচ ছয় জন ডক্টর আর আমার বাসার সবাই, তখন আমি এই সিনটাই দেখি, আর এই সিনটা দেখার পর যখন আব্বাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, আমরা সেকেন্ড ফ্লোরে থাকতাম তখন, তো অ্যাম্বুলেন্স ওঠার আগে আমি আপনাকে বললাম উনি সে আমাকে কি বললো, তো তারপর থেকে আল্লাহ মানে মানে আর কি বলবো, আমি আসলে আমি আমি বেশি আনলাকি আমি মনে করি যে আমি ওনার মতো মানুষের সাথে আরো সময় কাটাতে পারলাম না, আর ধরেন ক্রিকেটিং উনি স্পোর্টসম্যান ছিলেন, তো ক্রিকেটিং জিনিসটা উনি খুব ভালো করে বুঝতেন, স্পোর্টসম্যান আসলে কি দরকার কি দরকার না, আমাদের ক্রিকেট বলেন যে কোনো স্পোর্টসই বলেন আপনার আপস অ্যান্ড ডাউনস থাকে, খারাপ খেলবেন ভালো খেলবেন এরকম যে কোনো স্পোর্টসম্যান যে কোনো বিজনেস বলেন হয়, তো সবচেয়ে খারাপ জিনিস কি হতে পারে আপনার সাথে, আপনি ম্যাচ খেলতে গেলেন শূন্য রান করলেন, ফ্যানরা বকা টকা দিল, ড্রেসিং রুম আসলেন শেষ, তার চেয়ে খারাপ জিনিস হতে পারে আপনার জীবনে যে আপনি বাসায় এসে আপনাকে বাসার লোক বললো যে কি খেললি, এর চেয়ে খারাপ জিনিস আমার মনে হয় না একটা স্পোর্টসম্যানের জীবন হতে পারে, তো ধরেন অনেকে তো ধরেন না বুঝে জিনিসটা বলে দেয় যে এভাবে মারতে পারো নি ওভাবে কেন মারছো, এসে
আর এ ধরনের বলার লোকের অভাব নাই ইনফ্যাক্ট বাংলাদেশে,
ওটা কোনো সমস্যা নেই, বাট ধরেন ফ্যামিলি মেম্বারও মাঝে মাঝে এক্সাইটমেন্টে বলে দেয় কথাগুলো, তো এটা তখন কিন্তু খুব বেশি খারাপ লাগে, তো আমার ভাইয়া আমার মনে আছে একটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলেন নিউজিল্যান্ডে বাংলাদেশ, তো বাংলাদেশ টিমের পারফরমেন্স খুবই খারাপ ছিল ওই জায়গায়। তো সে ভাইয়া যখন ফিরছেন তো আমার আব্বা সবাইকে, আমাদের ফ্যামিলির সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো নাফিস আসতেছে, তোমরা যা ইচ্ছা তা কথা বলো কিন্তু ক্রিকেট নিয়ে কেউ কথা বলবা না, ওকে জিনিসটা ফিলি করতে দিবা না যে ও কেমন খেলছে কেমন খেলে না, ক্রিকেট নিয়ে কেউই কথা বলবে না। তো ভাইয়া আসলো, কেউ ক্রিকেট নিয়ে তার কোনো প্রশ্নই করলো না। তো ধরেন একটা জিনিস সে, হ্যাঁ সে জানে আমি খারাপ খেলে আসছি অথবা আমাদের টিমের পারফরমেন্স ভালো ছিল না, দেশে দেশে এসেও এক্সপ্লেন করতে হবে, বাসায় এসেও যদি এক্সপ্লেন করতে হবে তাহলে যাবেটা কই? তো তখন ভাইয়া যখন আসলো তখন একটা প্রশ্ন হয় না, হি ওয়াজ নর্মাল, মানে যেরকম নাফিস ছোটবেলার থেকে ছিল ওইভাবে কোয়েশ্চেন আনসার, কেমন আছো, ভালো, দেশ কেমন ছিল, সুন্দর, দ্যাটস ইট। তো এই জিনিসগুলো আসলে আমার ফ্যামিলিতে আমি মানে খুব মিস করি আর কি। একটা জিনিস খুবই খুবই দারুণ যে ওই আমার আব্বা যে কথাটা বলে গিয়েছিলেন, আমিও যখন খারাপ সিরিজ খেলে বাসায় ফিরি ওই জিনিসটা কিন্তু এখনো ধরে রাখছে সবাই, যে কেউ আমার সাথে ক্রিকেট নিয়ে কোনোদিন আলাপ করে না। আর এমনও ধরেন আমরা ক্রিকেট নিয়ে খুব বেশি আলাপ করিও না বাসায়, কেন সবাই বুঝে কম বেশি সবাই খেলছে, তো এই জিনিসটা বুঝতে পারে যে আসলে কত ইম্পর্টেন্ট। তো আমার আব্বা ধরেন এরকম ধরনের মানুষ ছিলেন আর কি, মানে আসলে যে ওনাকে চিনে, আমি শিওর যে যদি আমাদের যারা লিসেনার ওনাদের মধ্যেও যদি কেউ আমার আব্বাকে চিনে থাকেন, উনিও বলবেন যে আমি যা বলছি ঠিকই বলছি।
তামিম ইকবাল যখন সেই সবুজ মাঠে ঝড় তুলেন তখন খুব স্বাভাবিকভাবে হবে তামিমের জীবন জড়িত সম্বন্ধে কিন্তু অনেক বেশি স্মার্ট আমাদের লিসেনাররা যারা এখন আপনাকে এই মুহূর্তে শুনছেন। আমি যখন ফেসবুকে আপনাদের কমেন্টসগুলো ফলো করছিলাম বেশিরভাগ সময় দেখছি এ ধরনের ইনফরমেশন আসছিল যে খান পরিবারের ঐতিহ্যবাহী, অ্যাকচুয়ালি এই শব্দটা যোগ করা উচিত, ঐতিহ্যবাহী খান পরিবারের সদস্য তামিম, স্পেশালি ইকবাল খান আপনার বাবা, তার প্রসঙ্গ আসছিল যে তার কি পরিমাণ স্যাক্রিফাইস, কি পরিমাণ এফোর্ট আজকের তামিম বা নাফিস ইকবালকে তৈরি করতে তাদেরকে তাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে তামিম অবশ্যই স্বর্গে বসে তিনি আমাদেরকে আজকে দেখছেন এবং শুনছেন। ইকবাল খান আপনার নামের আগে মরহুম শব্দটা আমি ব্যবহার করতে নারাজ এই কারণে, আমি বিশ্বাস করি স্রষ্টাও বলেছেন আমাদেরকে যে সেই ব্যক্তি যে জ্ঞান এবং কর্মের মহিমায় মহিমান্বিত করে তার জীবনটাকে, সে আসলেই মরে না বরং অমর হয়ে যায়, অমর হয়ে তিনি আছেন স্রষ্টার কাছে, পরম শান্তিতে তিনি আছেন। এবং আমার বিশ্বাস প্রত্যেকটা ক্রিকেটীয় ইনিংস যেমন দেখছেন ঠিক সেইভাবে আপনাকে দেখেও তিনি গর্বে, ঠিক সেইভাবেই তার মনটা ভরে উঠছে। আমাদের অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক প্রার্থনা সেই মানুষটির জন্য, এবং ঘুরে ফিরে তার প্রসঙ্গ আসবে কারণ সে না থাকলে আমরা সবাই ব্ল্যাঙ্ক। যদি অ্যাজ পার তামিম কনসার্ন, তামিম তারপরে আস্তে আস্তে করে বেড়ে ওঠা, কিন্তু বেড়ে উঠতে গেলে বাবার ভালোবাসা, ক্রিকেটীয় জীবন, এই পিস পার্টটা কেন যেন মিসিং, কোথায় যেন মনে হচ্ছে শুরু বাসি বাজছে না, কোথায় যেন মনে হচ্ছে আরো একটা কিছু অন্যরকম কিছু হলে ভালো হতো। আর তামিম যেহেতু একটু স্মার্ট, ইন্ট্রোভার্ট বাট স্মার্ট, ছোটবেলা থেকেই যে কলি হঠাৎ করে ফুলে রূপ নিবে না এটা কেউ মানতে পারে না, হয়তো তামিমের বয়স 17, 18, 19, 20 এর মধ্যেই ভালোবাসার টান, চিনচিনে একটা ব্যথা অনুভব বুকের কোনো কোণে কাউকে দেখে, এরকম কি অনুভূত হয়েছিল?
আসলে ছোটবেলা তো সবাইকে দেখে এরকম মনে হতো।
হি ইজ অনেস্ট বন্ধুরা, আমাদের ব্যাপারে কমপ্লেইন থাকে যে সেলিব্রিটি আসলে নাকি তারা নাকি নিজেদের কথা সাধারণভাবে বলে না, এই দেখুন সাধারণভাবেই বলছেন।
আমি যে জিনিসটা মনে করি
এক্স্যাক্টলি
যে আমি হয়তো বা এখন খেলছি বাংলাদেশ টিমে, আমাকে হয়তো বা একটু অন্য চোখে দেখে সবাই, তার মানে এটা না যে আমি ছোটবেলার থেকে অন্যভাবে
ছিলাম, আমি
যে কোনো ছেলের মতো, আমি যে কোনো মানুষের মতো, আমি ওদের জীবনে যা ঘটছে হয়তো বা 19-20 আমার জীবনে তাই ঘটছে, বুঝছেন? আর এটা না যে হ্যাঁ স্কুলে পড়তাম আর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম ছেলে মেয়ে একসাথে, তো অনেকে দেখেই ভালো লাগতো, তো আমি এটা মিথ্যা কথা বলার কিছু না।
সেটাই তো, আমরা আপাতত ফিল্টারিং করে নিয়ে সেই স্পেশাল একজনকে যাকে দেখে হঠাৎ ভালো লাগার বোধ আদৌ কি তৈরি হয়েছিল, আর হলে কিভাবে?
আসলে সত্যি কথা যদি বলি, আসলে কথাগুলো কোন জায়গায় শেয়ার করিনি, আজকে
শেয়ার করলাম।
আমি ক্রিকেট নিয়ে একটু ব্যস্ত থাকতাম, আসলে স্কুলও খুব কম যাওয়া হইতো, যতটুকু সময় পারতাম যেতাম, বাট ধরেন ঢাকা বিকেএসপি ওখানে আমাদের বেশিরভাগ ক্যাম্প হইতো, তো যখন এই চিটাং এ ফিরতাম তো স্কুল যতটুকু করতে পারতাম করতাম। তো একটা সময় আমরা ও লেভেল শেষ করেছি, আমরা এ লেভেল আমার ফ্রেন্ডরা সবাই অ্যাডমিশন নিয়েছে, তো তখন স্কুলে গেলাম, যায় বললাম যে দোস্ত অনেকদিন একা একা, অনেকদিন একা একা, কেউ আসছে নাকি সুন্দর মেয়ে? তো আমার একজন বন্ধু, তার নাম হলো রায়হান, আমি বলছি দোস্ত একটা মেয়ে আসছে পাকিস্তানি,
পাকিস্তানি?
হ্যাঁ, আমি বুঝলাম না সে কেন পাকিস্তানি বললো, সরি না পাকিস্তানি মতো দেখতে,
আচ্ছা তাও ভালো,
তা বললো, তো আমি বলছি কই চল দেখি, তো তখন সে ওকে দেখালো, তো এখন ওকে দেখানোর পর আমার আমার কাছে খুবই পছন্দ হলো, তো আমি আসলে খুব চেষ্টা করছি ফার্স্টে কথা বলার জন্য, তার ডিমান্ড সিমান্ডি অন্যরকম ছিল তখন, তো পাত্তা দেয় নাই আমার কি বিষয়ে।
তো আচ্ছা এখানে একটা কমা দি, যাকে দেখে পছন্দ হয়েছিল বলছে তামিম, আমাদের এই অনুষ্ঠানের একটি রীতি আর কি, আমরা গেস্টের বর্ণনা দিতে পছন্দ করি যাতে করে আমাদের শ্রোতা বন্ধুরাও রিলেট করতে পারে গেস্টের সাথে। আজকে ফরচুনেট যে আপনারা ওয়েব টেলিকাস্টের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন যারা ফেসবুকে যুক্ত আছেন, আর যারা দেখতে পাচ্ছেন না তাদের জ্ঞাতার্থে আমি বর্ণনা দিই, আমাদের তামিম এবং তার স্ত্রী যিনি অলরেডি হট সিট অলঙ্কৃত করেছেন, আনুষ্ঠানিকভাবে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভালোবাসার বাংলাদেশে। এবং বর্ণনা দিতে যে শুধু এতটুকুই বলি বন্ধু, যে এমন একজন মানুষ সামনে বসে আছেন, যদি সৌন্দর্যের কথা যেহেতু উঠল, যার দিকে তাকালে সত্যি মন ভালো হয়ে যায়, এবং এমন একটা ভালো লাগার স্নিগ্ধতা, একটা পবিত্রতা ছড়িয়ে পড়ে সমস্ত চোখ জুড়ে, তেমনই সৌন্দর্য কিন্তু আসলে সেই আমাদের তামিমের স্ত্রী। এবং আমার ফ্যাশন আইকন মেঘলা, ছোট্ট করে একটু আয়েশা সিদ্দিকা, তার একটু বর্ণনা যদি দিয়ে দিতে।
থ্যাংক ইউ, আমার বলার কিছু নাই, শুধু বলতে চাই যে লেডিটা আমার পাশে বসে আছে মানে সেন্সেশনালি বিউটিফুল, এত বিউটিফুল যে আমি খুবই লাকি যে সবসময় টিভিতে দেখেছি অ্যান্ড পেপারে মানে পিকচারে দেখেছি, কিন্তু খুবই লাকি ফিল করছি যে না মোটেও না এরকম কিছুই না, রিয়েলি খুবই খুবই সুন্দর। অ্যান্ড যদি ড্রেসের বর্ণনা দিই, খুব মানে খুব সুন্দর, আমার এই কালারটা অনেক পছন্দ, ম্যাজেন্টা কালারের একটা ড্রেস পরে এসেছেন, সালোয়ার কামিজ, অ্যান্ড শি লুকস ভেরি প্রিটি। থ্যাংক ইউ, ওয়েলকাম।
এটা আলাদা কথা যে স্রষ্টা আমাকে বানাতে গিয়ে সময় কম নিয়েছেন, চ্যাপটা করে বানিয়ে ফেলেছেন, কিন্তু আমি খুশি স্রষ্টার এই দারুণ সৃষ্টি দেখে যে তিনি আসলেই অনেক সুন্দর। তামিম কমা দিয়েছিলাম তারপর থেকে,
তো
বন্ধু কিন্তু ভুল বলেনি যে পাকিস্তানিদের মতো দেখতে।
তো আমার রাজাকার ডাকা শুরু করবো, আমার
মতো ভাই মতো।
তো আচ্ছা প্রথমেই ওটা বলার আগে, ও কিন্তু একদম পিওর চাটগাইয়া, একদম চাটগাইয়া, আমাদের চাটগাইয়া ফ্যানরা জিনিসটা বুঝতে পারবেন যে সে কোন জায়গায়। তো তখন দেখলাম, দেখে আমি বললাম যে পাটশাটি অন্যরকম ছিল, তো খুব কথা বলার চেষ্টা করলাম, পাত্তাই দিল না। আচ্ছা তার ফ্রেন্ডদেরকে ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করলাম যে ফ্রেন্ডের মাধ্যমে তার কাছে যাবো হয়তো বা, তাও পাত্তা পাইলাম না। তো লাস্ট পর্যন্ত তো খান পরিবারের ছেলে ভাই, একটু তো দিদা
খান পরিবার।
তো চিন্তা করলাম যে না এভাবে করে বেজ্জতি করে দিল তা তো হবে না, কিছু একটা তো করতে হবে, তো ওকে বিরক্ত করতে 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 এমন অবস্থায় নিয়ে গেলাম, মানে এটা না যে আবার ইফ টিজিং করতেছি, নর্মালি যা করার দরকার তা করছি। তো সে বিরক্ত হয়ে আমাকে বলছে যে ঠিক আছে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবো, কিন্তু তুমি আমাকে ফোন করবা না, ঠিক আছে, মানে
বাঁচার জন্য,
বাঁচার জন্য। হ্যাঁ আমি বলছি ভাই ওটা হলো ঠিক আছে, আচ্ছা ভালো কথা। ও যেদিন আমাকে বললো যে ফ্রেন্ডশিপ করবো আর তুমি আমাকে ফোন করবে না, হ্যাঁ আচ্ছা, তার আগে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে তার কাছে আমি প্রস্তাব পাঠালাম যে আমি তো ওকে অনেক পছন্দ করি, তো সে আমার ফ্রেন্ড নিয়ে গেল তার কাছে, যে ফ্রেন্ড যায় বললো।
আচ্ছা এখানে যেহেতু ওয়েব টেলিকাস্ট চলছে, আয়েশা যতই থামানোর চেষ্টা করবে বড় একটা অর্ড দেখাবে,
তার উত্তর শুনে আমার ফ্রেন্ড যায় বললো যে আমার ফ্রেন্ড তামিম তোমার খুব পছন্দ করে, তোমার কি মনে হয়? তো বলছে যে লাভ, আই হেট দ্য ওয়ার্ড লাভ, এ হলো তার ফার্স্ট ডায়লগ, ঠিক আছে। তো এই কথাটা শুনে তো আমার মেয়ে ফ্রেন্ড এর মাথা খারাপ হয়ে গেছে, বলছে যে কি মনে করে নিজের, তখন আমারও খুব আসলে গায়ে লাগছে। তো তারপর থেকে এত পরিমাণ বিরক্ত করছি যে আমাকে বলছে যে ঠিক আছে ফ্রেন্ডশিপ করব কিন্তু ফোন করতে পারবেন না, তার মনে হচ্ছে আচ্ছা ভালো। তো যেদিন থেকে আসলে আমি, তার আগে আমি এত সিচুয়েশন হয়েছে, আমি এত কথা বলার চেষ্টা করছি, আমি এত মানে যেভাবে পারি, মানে আপনি বলতে পারেন একটা ছাত্রার মতো যা করার দরকার তাই করছি, বুঝছেন তো। ফাইনালি
বিরক্তির মাত্রাটা কেমন ছিল আয়েশা?
ফোন করে খুব আজব আজব কথা বলতো, মিস করতেছি তোমাকে, কথা বলে একটু ফ্রেন্ডশিপ করো, এগুলা
মিস করতেছি কোনোদিন
বলতো।
আজকাল ইন্টারনেটের যুগ, বা ইন্টারনেটে সার্চ দিলে সুন্দর সুন্দর মেসেজ আসে, ওগুলো ফরওয়ার্ড করে দিতাম।
আচ্ছা আচ্ছা
আচ্ছা, এই অবস্থা ছিল তাহলে। ওকে,
তারপর যখন ফোন করা বন্ধ করে দিছে আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, ফোন করে না কেন?
না না, আমি এখানে বলি তো, যেদিন থেকে সে আমাকে বললো যে ফ্রেন্ডশিপ করবো ফোন করা বন্ধ করে দিতে, তো একটা সময় যে আসলে আমি নিজেও বিরক্ত হয়ে গেছিলাম যে আর কতদিন আসলে, আর কতদিন
আসলে, কতদিন ছিল এই?
প্রায় দেড় মাস।
আচ্ছা আচ্ছা,
দেড় মাস আমি, আমার জন্য সময় অনেক বড় কিছু ছিল। দেড় মাস প্রত্যেকটা দিন যদি একটা মানুষ
এক জায়গায় ফোকাস করতে,
এক জায়গায় ফোকাস,
এক তো ক্রিকেটে ফোকাস করতেই হচ্ছে, সময় খুবই কম, অনেক দিকে ফোকাস করার কথা ছিল ওই বয়সে, সেখানে এক জায়গায়,
এক জায়গায় ফোকাস,
এটা একটা পেইন ছিল।
সকাল সাতটার দিকে স্কুলে যেত, তো আমাদের ক্লাস শুরু হতো 10:11 পর, তারপরে ওর কারণে যেত। যাই হোক, তো একটা লিমিট যখন ক্রস হয়ে গেছে, আমি বলছি যাক না, হইলে হবে না ভাই, বাদ দি। যখন বলছে ফোন না করতে করতেন, তো ফোন করা যখন ছেড়ে দিলাম, তা তিন দিন পর সে আমাকে ফোন করছে, তখন আমি ধরা খেয়ে গেল। এই যে আমার কাছে ধরাটা খেয়ে গেল সুন্দর ভাবে, যে আমাকে যে ফোন করলো, আজ পর্যন্ত ফোনটার বন্ধ হয়নি, এই যে যা দেখতেছেন তাই আর কি।
আমি ফোন করতাম না, তুমি পরে করতে, আমি একবারই কল করতে।
হ্যাঁ তো করছো, তো
একবারই করছো,
তারপর থেকে তুমি সব সময় করতে
না?
হ্যাঁ
না, তুমি করতে
না? তো
এটা কি বলে, মনে হয় খুন শুটি নাকি শব্দটাকে, মনে হয়
তো ধরেন। তারপর আস্তে আস্তে, এটা না যে ও ফোন করে বলছে যে আই লাভ ইউ টু অর হোয়াটএভার, বাট মানে ও নরমালি ফ্রেন্ডের মতোই কথা বলতো, আমরাও ফ্রেন্ডের মতো অনেকদিন কথা বলতাম। তো এভাবে করতে করতে ধরেন জিনিসটা মানে যেটা আমি চাচ্ছিলাম ওটাই হয়ে গেল।
আমার কেন জানি মনে হচ্ছে যে তামিম কিন্তু অনেক কনফিডেন্ট, যখন বিশেষ করে সে ব্যাট চালায়, তার ড্রাইভ দিকগুলো দেখলেই বোঝা যায় যে অনেক কনফিডেন্ট, এবং ব্যক্তি জীবনে আমার মনে হয় তামিম অনেক কনফিডেন্ট। যখন সে কথা বলা শুরু করেছিল তখনই হয়তো তার মানসপটে একদম সে কনফিডেন্ট ছিল যে এই হেট শব্দটা, ভালোবাসাকে নিয়ে এটা লাভে পরিণত আমি করেই ছাড়বো, ব্যাপারটা মনে হয় ভিতরে কাজ করতোই তামিম।
না না, এতটুকু চিন্তা করিনি, বাট এটা গায়ে তো অবশ্যই লাগছিল ভাই। আমি শিওর যে আমাদের মধ্যে হাজার ছেলে আছে যাকে যদি সে যদি একজনকে পছন্দ করে আর সে যদি মুখের উপরে না করে দেয়, তো গায়ে তো সবারই লাগে, আমরা পুরুষ মানুষ।
তুমি যখন আমার একটা সিক্রেট বলছো, আমিও বলবো, তুমি আমাকে বলছিলা যে তুমি ফার্স্ট মেয়ে যে আমাকে রিজেক্ট করছো, জানো?
হ্যাঁ, তো আমি তো এটা ওপেনলি বলছি, সে আমাকে রিজেক্টই করেছে।
স্বীকার করছে যে হ্যাঁ আগে কিছু ছিল আর কি, এবং তুমি প্রথম যে রিজেক্ট করলে, তাই তো?
হ্যাঁ, আগে আমার ওরকম রিলেশনশিপও ছিল না কোনো সময়,
চোখে দেখা
না। বাট এটা ঠিক, যখন ও আমাকে ফার্স্ট জিজ্ঞাসা করছিল যে যদি আমার আগে কোনো এক্স গার্লফ্রেন্ড থেকে থাকে, তুমি কি আমার সাথে গো আউট করবা নাকি, আমি না বলছিলাম, বিকজ ও আমার লাইফে ফার্স্ট ছেলে ছিল, আমি এক্সপিরিয়েন্স না, সো আমি ওরকম ছেলে চাইনি। আর আমি এটা অ্যাপ্রিসিয়েট করবো উইদিন থার্ড অর ফোর্থ ডে আমাদের রিলেশনশিপ, ও কিন্তু আমাকে সবকিছু বলে দিল।
আমি একটা অ্যাডভাইস দিতে চাই সবারে ভাই, যাই থাকুক না থাকুক সব বলে দিস আগে আগে,
নাহলে
পরে বিপদে পড়ি।
আচ্ছা, ওইটা নিয়ে আবার পরে খোটা দেয়া বা এইসব ব্যাপার,
না না, প্রথম দিনই সব বলে দিছি ভাই, আমি এই করছি, এই করি না, এই করি, এই করি না, তো এখন তো আর কিছু বলার
নেই। ওটাতে এত ইমপ্রেসড হয়ে গেছিলাম যে আমি অ্যাকচুয়ালি ওয়াজ থিংকিং লেট ইট গো,
ভালোবাসার ব্যাপারে অনেক অনেস্ট থাকতে হয়, এটা বলে দেওয়া বা না বলে দেওয়াটা বিষয় না, বিষয় হচ্ছে নিজের প্রতি অনেস্ট থাকা, নিজের ভালোবাসার প্রতি অনেস্ট থাকা, সে কারণে হয়তো এত চমৎকার একটা কেমিস্ট্রি তৈরি হতে পারে, যেমন তৈরি হয়েছে তামিম এবং আয়েশার মধ্যে। এবং আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি এই ভালোবাসা বহুকাল পর্যন্ত এইভাবেই চলতে থাকুক, জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে যেন মনে হয় আরেকটা দিন, আরেকটা মুহূর্ত, আরেকটা বেলা যদি একসাথে থাকতে পারতাম, এই রকম ভালোবাসায় যেন ছড়িয়ে থাকে দুজনের মধ্যে। ছোট্ট একটা বিরতি, এখন ফিরে আসছি বন্ধু।
This track was downloaded from fusionbd.com. প্রাণাপ, ভালোবাসার বাংলাদেশ।
Yes. Yes friends, আপনি শুনতে পাচ্ছেন প্রাণ ভালোবাসার বাংলাদেশ, সাথে আছি মেঘলা, আছেন গুরু এতেশ্রাম এবং আজকে আছেন আপনাদের ফেভারিট ক্রিকেটার তামিম ইকবাল এবং আছেন তার সাথে তারই সহধর্মিনী আয়েশা সিদ্দিকা এবং অনেক বন্ধু অনেক অনেক কমেন্টস করছেন এবং SMS ও করছেন। সো গুরু, আমার মনে হয় কিছু কমেন্ট এন্ড SMS পড়া উচিত এই মুহূর্তে। আমি কিছু কমেন্ট এন্ড SMS পড়তে চাই বন্ধুদের। যেমন রায়হান আহমেদ লিখেছেন, তামিম ভাই ভাবিকে, আচ্ছা কে কাকে প্রথমে প্রপোজ করেছিলেন এই জিনিসটার অ্যান্সার ওনারা দিয়ে দিয়েছেন। অ্যান্ড ইয়াসির আরাফাত লিখেছেন, আই লাভ তামিম ইকবাল, উই লাভ তামিম ইকবাল, ওকে। অ্যান্ড রুশিও আছেন, লিখেছেন, সালাম তামিম ভাইয়া অ্যান্ড ভাবি, মাশাল্লাহ ভাবি তুমি এত সুন্দর কেন, অনেক ভালো লাগছে। অ্যান্ড আছেন SMS করেছেন আমাদেরকে মোহাম্মদ মাসুম প্রধান চাঁদপুর থেকে, লিখেছেন, হাউ ইউ তামিম ভাই অ্যান্ড আয়েশা আপু, অ্যান্ড আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। অ্যান্ড জুনায়েদ আলম হৃদয় লিখেছেন যে, এগিয়ে যান তামিম ভাই, আমরা আছি আপনার সাথে, এইরকম একটা কমেন্ট করেছেন ফেসবুকে। অ্যান্ড আছেন মোহাম্মদ শাহজাহান হোসেন, লিখেছেন, তামিম ভাই মেনি মেনি থ্যাঙ্কস ফর লিডিং বাংলাদেশ। সুমন আহমেদ যুক্ত হয়েছেন ফেসবুকে, লিখেছেন, আমার প্রিয় ক্রিকেটার তামিম ভাই, আই লাভ ইউ তামিম ভাই। অ্যান্ড এনামুল হক লিখেছেন যে, আপনাদের আজকে অনেক সুন্দর লাগছে, খুব সুন্দর একটা কাপল, খুব সুন্দর একটা জুটি। অ্যান্ড আছেন নাইমুল ইসলাম আরিফ, লিখেছেন যে, ওকে, উনি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন বেস্ট অফ লাক দিয়ে, অনেক সুন্দর একটা কমেন্ট। অ্যান্ড সোহাগ শামস আছেন আমার সাথে এই মুহূর্তে ফেসবুকে, আছেন আফরোজা সুলতানা পুনি, আছেন সালিম আহমেদ হাবিবুল্লাহ যুক্ত হয়েছেন ফেসবুকে আমার সাথে এবং আছেন আরো অনেক বন্ধু। সো আমি এই মুহূর্তে চলে যেতে চাই গুরু এতেশ্রামের কাছে।
এটা ভাববার কোনো কারণ নেই যে এখন বর্তমান যে পরিস্থিতি আমরা পার করছি, আমরা সবাই অবগত আছি যে আমরা আমাদের ভাগ্য বা গণতন্ত্রের নিয়মতা যারা তাদের হাতে আপাত দৃষ্টিতে গণতন্ত্রকে কিছুটা বিপন্ন দেখাচ্ছে। আজও যখন আমরা অনুষ্ঠানে আসি, তার আগ দিয়ে দেখে আসতে হলো যে যে গাড়িটি পাশে দাঁড় করানো তার ভেতরে যে 16 বা 17 বছরের হাসান গাড়ির হেল্পার শুয়েছিল, জ্বলন্তভাবে সে দগ্ধ হয়েছে। আমরা কোনোভাবেই চাই না যে এই রকম পরিস্থিতির সামনে আমাদেরকে পড়তে হোক। বন্ধুরা, আজকে এই পরিস্থিতির ভেতরে এ ধরনের উদ্যোগের পেছনে কারণ একটাই, যে যেভাবে আপনারা কমেন্টস লিখছেন, যেভাবে আপনারা টেক্সট পাঠাচ্ছেন, যেভাবে আপনারা ইনভলভ হয়েছেন, তাতে অন্তত আমার কাছে মনে হয়েছে যে গত বেশ কয়েকদিনের রুদ্ধশ্বাস যে অবস্থার ভেতর দিয়ে মানুষ যাচ্ছে, সেখানে কিছুটা হলেও সুবাতাস আমরা দিতে পারছি। সেজন্য ধন্যবাদ তামিমকে এবং অবশ্যই ধন্যবাদ তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকাকে। আমরা এভাবেই ভালোবাসার মাধ্যমে, আমি বিশ্বাস করি ভালোবাসা একটা এবং একমাত্র ওয়েপেন যার মাধ্যমে সমস্ত ঘৃণা, যুদ্ধ, সমস্ত রকমের ধ্বংসযজ্ঞকে জয় করে ভালোবাসায় রূপান্তরিত করা সম্ভব। দারুণ খুনসুটির মধ্যে ছিলাম যেখানে অংশগ্রহণ করেছিল আমাদের তামিম এবং তামিমের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা। তখন একটা শায়েরি, বাংলা শায়েরি আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, ভালো একটা বাসার চেয়ে তোমার দেয়া ভালোবাসা আমার কাছে দামি, ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্নে বিভোর সবাই, কিন্তু জান তোমার চোখে দুনিয়া দেখি আমি। আমার মনে হয় কথাগুলো এদের জন্য খুব বেশি মাত্রায় প্রযোজ্য। তামিম বলছিলেন কে কাকে প্রথম প্রপোজ করা, ভালোবাসায় কিভাবে রূপ নেয়া, কিন্তু হঠাৎ করেই কিন্তু ভালোবাসায় যেন ছন্দ পতনের একটা আগমন ধ্বনি শুনতে পেয়েছিলেন যখন শুনলেন যে আপনার ভালোবাসার মানুষটি অনেক দূরে কোথাও চলে যাচ্ছে।
হ্যাঁ, আসলে তখন ক্লাব ক্রিকেট খেলতাম, টাকা পয়সাও খুব ছিল না, তো এমনি ধরেন নর্মালি ফোনে কন্ট্যাক্ট করার পয়সাও থাকতো না। বন্ধুদের বলেন, ভাইয়া, বড় ভাইয়া তখন খেলতো, ওনাদের থেকে টাকা চেয়েছে কার্ড ভরে, তখন 300 টাকার কার্ড পাওয়া যেত, এখন তো তাও পাওয়া যায় না, তো ফোনে কথা বলতাম। তো যখন শুনতে পারলাম যে সে দেশ ছেড়ে চলে যাচ্ছে, তাও আমার কারণেই, যে ওদের ফ্যামিলি ধরেন চিরঅনিয়ন ফ্যামিলি খুব স্ট্রিক্ট হয়, এসব ধরেন জিনিসটাকে খুবই কনজারভেটিভ হয় আর কি ফ্যামিলি, চিরঅনিয়ন ফ্যামিলিগুলো। তো যখনই শুনতে পারলেন যে ও একটা রিলেশনে আছে, তো ধরেন যে কোনো ফ্যামিলি প্রোটেক্ট করার জন্য তার মেয়েকে হয়তো বা স্টেপস নেয়, তো আমি শিওর যে ওর ফ্যামিলি একটা স্টেপ নিয়েছে যে ঠিক আছে ওর বোন মালয়েশিয়া আছে, ওকেও মালয়েশিয়া পাঠিয়ে দিবে, তো হয়তো বা কোনোভাবে আমি আমার সাথে ডিট্যাচ থাকবে আর কি। তো যখন এই জিনিসটা আমি শুনলাম, আসলে আমি ওকে সবসময় একটা জিনিস বলতাম যে তুমি যা ইচ্ছা তা করো, আমাকে ছেড়ে কোনোদিন যেও না, আর তুমি মালয়েশিয়া কেন, আমি সবসময় শুনতাম যে ওর বোন মালয়েশিয়া পড়তো, তো ওর একটা চান্সও ছিল মালয়েশিয়া যাওয়ার, তো এই জিনিসটা নিয়ে আমি খুব ভয় পেতাম যে ও আবার না চলে যাবো, চলে গেলে আসলে আমি কন্ট্যাক্ট কিভাবে রাখবো, আর দেখা করা তো প্রশ্নই ওঠে না।
সেদিনকার অবস্থা কেমন ছিল?
সেদিনকার অবস্থা আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতেছিলাম না। আসলে আমার লাইফের একটা সবচেয়ে বড় ট্র্যাজেডি ওই দিনই হয়েছে, যে যেদিন শুনলাম সে মালয়েশিয়া যাচ্ছে, ঠিক ওই দিনই শুনলাম যে আমি ন্যাশনাল টিমে সিলেক্ট হয়েছি। তো মানে আল্লাহর কত বড় রহমত আমার উপর, এটাই মানে এটা আমি মানে কোনোদিন শুকরিয়া আদায় করে ওনাদেরকে শেষ করতে পারবো না, যে ও মালয়েশিয়া যাচ্ছে আমি ন্যাশনাল টিমে সিলেক্ট হলাম। তো ধরেন ন্যাশনাল টিমে যখনই একটা প্লেয়ার খেলে তখন একটু টাকা পয়সা আর্ন করা শুরু করে, তো তখনই যখন তখন জিনিসগুলো খুব ইজি হয়ে গেছিল আর কি।
আপনার চিন্তা ছিল আর কিছু না হোক, টেলিফোনের বিলটা তো আমি নিজে এফোর্ড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তো মেন্টাল লং ডিসটেন্স রিলেশনশিপ।
ধরেন যখন ফার্স্ট ট্যুরে গেলাম নিউজিল্যান্ডে, নিউজিল্যান্ডে যাওয়ার পর সরি জিম্বাবুয়ে থেকে এসে আমি খুব সম্ভব তখন তার আগে আমার অ্যাকাউন্টে মনে হয় 2-3 হাজার টাকাও ছিল।
ওডিআই ডেবু তো জিম্বাবুয়ে।
হ্যাঁ, তো তার আগে আমি যখন জিম্বাবুয়ে ফ্ল্যাটে যাই 2-3 হাজার টাকাও ছিল। ইভেন যাওয়ার সময় আমার বড় ভাই আমাকে $100 দিয়েছেন ওখানে খরচ করার জন্য, আমি অত টাকা পয়সাও কামাইতাম না। তো জিম্বাবুয়েতে আসার পর আমি প্রথম টাকা পাইলাম হলো 2 লাখ টাকা ন্যাশনাল টিমের জন্য। 2 লাখ টাকা আমার কাছে মনে হচ্ছে যে এটা এত টাকা দিয়ে করবো কি। তো আমার ছোটবেলার থেকে খুব শখ ছিল একটা ল্যাপটপের, জানি না কেন যেটা দিয়ে কি করবো এটাও জানি না, জাস্ট একটা ল্যাপটপের আমার খুব শখ যে আমার একটা ল্যাপটপ থাকবে বাস। তো ফার্স্ট আমি HP-র একটা ল্যাপটপ কিনলাম, আর সেকেন্ড হলো মালয়েশিয়ার টিকিট কিনলাম। মালয়েশিয়ার টিকিট কিনে আমি 2 দিনের জন্য না 3 দিনের জন্য আমি মালয়েশিয়া গিয়েছি। ও সকালে স্কুল যাওয়ার সময় আমার সাথে যা 10-15 মিনিট দেখা হইতো, আর স্কুল ছুটি হওয়ার সময় যা 10-15 মিনিট দেখা হইতো। এই 30 মিনিটের জন্য আমি মানে 3 দিনের জন্য মালয়েশিয়া গিয়েছিলাম ওর সাথে ওখানে দেখা করার জন্য।
কোথাও যাওয়ার নেই, কি বলবো কই যাচ্ছি, আমাদের দেখাই হতো না, একদমই দেখা হতো না বাংলাদেশে। আমাদের ওই মালয়েশিয়াতেই যা দেখা হতো।
প্রথম যখন দেখলেন স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে আয়েশা এবং আপনি মানে অপেক্ষায় আছেন, ফাইনালি দেখলেন পেট্রোল পাম্পের সামনে,
মানে আসলে ওদিনও বকা শুনেছি আমি, কারণ ঘুমাচ্ছিলাম মানে 6টার সময় দেখা করতে।
প্রয়োজনীয় মুহূর্ত গুলো তো ঘুম কিভাবে দেরি হয়, এমনিতেও জানি যে ওর ঘুম খুব টোটকা, মানে যে কোনো সময় অল্পতেই ঘুম ভেঙে যায়।
ওর আমার সাথে দেখা করার কথা ছিল, সো আমি ওকে কল করবো আর ও তখন আসবে, আমি কল করেই যাচ্ছি সেই ঘুম।
না না, আসলে মালয়েশিয়ার ফ্লাইট নামে হলো ভোরবেলায়, তো ভোরবেলায় নামে তোর সাথে আমার খুব সম্ভব 4টার সময় না সরি 6:30-7:30 সময় দেখা করার কথা। তো ফ্লাইট নর্মালি নামে হলো 3:30-4 তখন নামতো।
সারা রাত তো ঘুম হয়নি,
সারা রাত তো ঘুম হয়নি, তো একটু যায় রুমে একটু চোখ বন্ধ হয়েছে আর তো চোখ খুলে না, ফোন বাজতেছে বাজতেছে। তো ফাইনালি উঠলো, তো যেভাবে যে কাপড়ে ছিলাম ব্রাশ ট্রাশ করে খালি দুধ দিলাম।
আচ্ছা, দেন ফাইনালি
তো দেখার পর আসলে
ওই পাম্পের সামনে থেকে একদম ডিটেলসে যেতে যাচ্ছি,
মানে ডিটেলসে আমি বুঝাই বলতে পারবো না, হিন্দি সিনেমায় যা দেখেন
একদম মানে পিছনে বিগল আছে সবকিছু যাই হইতেছে এরকম।
তাই আমার কাছে মনে হয়
আয়েশা কেমন ছিল ভালোবাসার এই মানুষটি, কতখানি ভালোবাসলে পাগলের মতো ছুটে আসে এইভাবে?
অ্যাকচুয়ালি আমার জন্য আমি কখনো বলতে পারবো না আমি ওকে কতটা পছন্দ করি, এটা কেন জানি হয়ে গেছে। মানে আমি লিটারালি এখনো সারাদিনে কিছু চিন্তা করি না, ওর কি লাগবে না লাগবে, কি করতেছে এটা ছাড়া আমি আসলে কিছু চিন্তা করি না। আজকে এত বছর হয়ে গেছে, আমি নিজে খুবই বিরক্ত ফিল করি যে কেন সারাটা কোনো কথা চিন্তা করি, কারণ
আসলে আমি এই দিক থেকে আমি খুবই লাকি, মানে ওর সামনে আছে তাই না। বাট ধরেন আমার খাওয়া দাওয়ার থেকে নিয়ে আমি আমি তো ধরেন বললামই আপনাদের যে আমি খাওয়া দাওয়ার প্রতি আমি খুব উইক, তো একটা স্পোর্টসম্যানের যা যা খাওয়ার দরকার, আমার এই বিয়ে করার পর থেকে কিন্তু আমার রুটিনটা খুবই সুন্দর হয়ে গেছে, যে আসলে কোন সময় কতটুকু ক্যালোরি খাবো।
ক্যালোরি ক্যালকুলেশন করে
বেসিক্যালি আমি একটা ট্রেনার বিয়ে করেছি,
নিউট্রিশন এবং সাথে ট্রেনার।
তো আল্লাহর রহমতে যে আমি মানে আসলে এটা আমার ফিউচারের জন্য খুবই ভালো, অথবা আমি যত ফিট থাকবো অত বেশি খেলতে পারবো। তো আসলে আমি মানে নিজের খুবই লাকি মনে করি, প্রথম যে আমি যাকে পছন্দ করছি তাকে বিয়ে করতে পারলাম, সেকেন্ড সে ক্রিকেটই খুব কম বুঝে, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা স্পোর্টসম্যানের জীবনে, যে বউ যদি ক্রিকেট বোঝা শুরু করে তাহলে বলবে যে স্কোয়ার গেট মারলাম,
এটা হুক করার কি দরকার ছিল?
হুক করার কি দরকার? বাইরে বলছে
ছেড়ে দাও, খোঁচা দিতে গেলে কেন?
খোঁচা দিতে গেলে কেন?
আরে এই খোঁচা জীবন তখন বেশ আমার।
হ্যাঁ, খোঁচা দিল বুঝে না, স্কোয়ার কাট করলো বুঝে না, আমি খুব শান্তিতে
শুধু বুঝে। তামিম এখন ভালো ক্রিকেটার?
ভালো না, ব্যাস মোটামুটি ক্রিকেটার।
আমি যদি জানি যে তামিমের ফ্যানও, কিন্তু ক্রিকেটার হিসেবে তামিমের ফ্যান হচ্ছে আয়েশা। আয়েশা, আমি ওই জায়গায় কেন জানি যেতে চাচ্ছি বারবার, ওই পেট্রোল পাম্প। আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন যে আপনার তামিম এখন কি করছে? কেবল ঘুম থেকে উঠলো, তারপর কি করছে, এগুলো আপনার মনের মধ্যে চলতে থাকছে।
তারপর তখন আমার বোন থাকতো আমার সাথে, খুবই ওয়ারিড হয়ে যেতাম ওর সাথে দেখা করার কথা চিন্তা কর, মানে হবে এটার জন্য আমি খুবই ওয়ারিড হয়ে যেতাম যে পারফেক্টলি পারবো নাকি, সব হবে নাকি, দেখে ফেলবে নাকি কেউ, দেখে ফেললে তো শেষ। তো হ্যাঁ, এই টেনশনে ঘর থেকে বের তো হলাম। বের হওয়ার পরে পেট্রোল পাম্প গাড়িতে ছিল, একটা ফ্রেন্ড ছিল আইমান, গাড়ি হ্যাঁ, তো ট্যাক্সিতে ছিল, হোটেল ট্যাক্সিতে আমি উঠে বসলাম। এই তারপরে আমরা ম্যাকডোনাল্ডস গেলাম, আর এটা আমি সেদিন ওকে বলতেছিলাম, ও এত ক্ষুধার্ত মনে হয়েছিল, দুইটা তিনটা বার্গার খেয়েছিল।
ক্যালোরি হিসেবে তখন আপাতত একটু ছাড় দিয়েছে।
তখন আমি ফার্স্ট টাইম, আমি অ্যাকচুয়ালি ওকে মানে ওর সাথে কোথাও খেতে গেছিলাম ফার্স্ট টাইম, আমি অবাক হয়ে গেলাম যে এত খাঁকে আমি একটা ছেলে।
ও তো নরমালি জিন্স আর টি শার্ট খুব বেশি পছন্দ করে। তামিম সেদিনও কি ব্ল্যাক টি শার্ট পরা ছিল নাকি অন্য কালার?
আসে সাদা বসছি তো।
কারণ কারণ সাদাটা হচ্ছে পছন্দ হচ্ছে আয়েশা, সেই কারণে মনে হয় কি
মানে ওর এটা কমপ্লেন যে
কেন সারাদিন ব্ল্যাক পরা,
এসব হলো একটু বিয়ের সাইড এফেক্ট বলে না। আরে আমার কালো পছন্দ, আমি কালো পরবো, এটাতে তো কোয়েশ্চেন কথা না। এবার আসলে এটা একটা এমন জিনিস, আপনি বারবার জিজ্ঞেস করছেন যে ওই মুহূর্তটা কেমন লাগছিল। আসলে আপনি যদি প্রেম করে থাকেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে উনাকে দেখে ফার্স্টে কেমন লাগছিল, আমি শিওর আপনি বলতে পারবেন। আমি শিওর যে যারা লিসেনার আছেন, যারা ফ্যান আছেন, তাদের জীবনে এরকম নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে,
তারা কানেক্ট করতেই পারছে।
হ্যাঁ, তো তারাও বুঝতে পারছেন যে আসলে আমার কেমন লেগেছিল।
তখন যখন আমি চলে যাচ্ছি মালয়েশিয়া, তখন সে বললো যেটা একটু আগে, যে আমি রিলেশন পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমি রাখতে পারবো না। আমরা কিন্তু ব্রেকআপ করে গিয়েছিলাম আমি
মালয়েশিয়া,
এই যে আমি চলে যাবো, তখন তো ওরকম আর্নিং ছিল না, ও কেমনে কমিউনিকেট করবে, যেটা বলে লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেক কষ্ট, এটাই ও রেডি ছিল না ওটার জন্য।
তখন মিনিট পাঁচ টাকা ছিল গ্রামীণ ফোনের রেট, এখন তো কি কি ডিজিউস ফিজিউস কি এসে এক অবস্থা।
তো তখন কল করলো ফার্স্ট, তারপর সব ঠিক হয়ে গেছে, ওটার পরেই ফার্স্ট ওকে দেখা তখন মালয়েশিয়া আসছে।
কিন্তু যখন আপনি যাচ্ছিলেন এয়ারপোর্ট, দেন বিমানে ওঠা, তারপর মালয়েশিয়ার মতো একটা অপরিচিত জায়গাতে চলে যাওয়া, এবং ভালোবাসার সেই মানুষটিকে বাংলাদেশে রেখে
খুব কান্না করছিলাম খুব বেশি। কারণ কি, ফার্স্ট অফ অল প্রথম একটা নতুন জায়গায় গেলাম, কিছু চিনি না, নতুন স্কুল, নতুন ফ্রেন্ডস, ও ফোন করতেছে না, কারণ কি ও ফ্লাইটে ছিল তখন জিম্বাবুয়েতে। তারপরে যখন আমি আমার ফোন নাম্বার, আই থিঙ্ক ওর একটা ফ্রেন্ডকে মেসেজ করেছিলাম যে ও যদি কল করে এটা আমার নাম্বার দিও,
আমিও আপনাকে বলে বলতে পারবো না, যারা শুনতেছে ওনারা বুঝতে পারবেন না। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমি শিওর যে অনেকের জীবনে এরকম সিচুয়েশনে এসেছে, হয়তোবা মালয়েশিয়া না, হয়তোবা ঢাকা চিটাগং, অনেক কিছু হয়েছে। তো যখন এভাবে যখন আপনার প্রিয় মানুষ চলে যায়, তখন আপনার ঠিক কেমনটা লাগে, এটা আমার আসলে ওনাদেরকে এক্সপ্লেইন করার দরকার নেই আসলে, যে যারা শুনতেছেন ওনারা বুঝতে পারবেন যে আসলে কেমন লাগে।
এক্সপ্লেইন করতে গিয়ে যে বারবার ফামলিং হওয়া বা বারবার আটকে যাওয়া, তাতেই আসলে বোঝা যায় যে ভালো লাগার মাত্রাটা কি পরিমাণ তীব্র ছিল। এবং আমার মনে হয় অটোমেটিক আমাদের শ্রোতা বন্ধুরা সেটি কানেক্ট করতে পারছেন। আমি আয়েশার কাছে একটু জানতে চাই, একটু সিরিয়াস নোটে যাচ্ছি আর কি আয়েশা, সেটা হচ্ছে যে আমি ওইভাবে চিন্তা করছি যে আমাদের লিসেনার্সদের জন্য আজকে সত্যি একটি বড় একটি দিন, যারা চিন্তা করবে তামিম এবং আয়েশার একটা অটোবায়োগ্রাফি হয়ে যাচ্ছে একরকম। আজকে আমাদের আর্কাইভে সযত্নে এটা আমরা যত্ন করে রাখব। আয়েশা, একটা সিরিয়াস নোটে কোশ্চেন এভাবেই করতে চাই আপনাকে, যে তামিম ইটস এ বিগার সেলিব্রিটি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে, এটা আসলে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ফেস ভ্যালু যে দু একজনের নাম চলে আসে, তার মধ্যে তামিম একজন। কিন্তু ব্যক্তি আয়েশা, আমরা এখন পর্যন্ত বা মিডিয়াতে বা পরিচিত অঙ্গনে যেখানে এই কথা হয়েছে, আয়েশার ক্ষেত্রে একটি ইন্ট্রোডাকশন আসছে হয়তো এভাবে যে তামিমের ওয়াইফ আয়েশা সিদ্দিকা, কিন্তু ব্যক্তি আয়েশা, যে আয়েশা সিদ্দিকার ভিতরে অনেক কিছু লুকিয়ে থাকে ব্যক্তি আয়েশাকে ঘিরে, সেই আয়েশাটা কেমন এবং তার জীবনের কি কোনো এরকম সুপ্ত কোনো প্রতিভা বা সুপ্ত কোনো আকাঙ্ক্ষা বা একান্ত নিজের মতো কোনো চাওয়া পাওয়ার ব্যাপার ছিল কিনা, তার পরিবার এবং তাকে ঘিরে তার যে জীবন সেইটা বা কেমন, সেই সম্বন্ধে একটু জানতে চাই। শুধুমাত্র তামিমের ওয়াইফ সেইভাবে না, ব্যক্তিত্ব আয়েশাকে আমি আয়েশার মতো করে একটু উপস্থাপন করার চেষ্টা করতেছি।
আমার সবসময় ইচ্ছা ছিল বাইরে পড়ার, মানে আমি গ্রাজুয়েশনের পর রিয়েলাইজ করছি এটা আমি খুব লাকি ছিলাম যে আমি 6 বছর এভাবে এত আরাম করে কাটালাম বিদেশে। আর ওটা ছাড়া পড়াশোনায় ভালো করার খুব ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ ওটাও মোটামুটি যা পারলাম। এগুলোর পাশাপাশি তামিমের সাথে থাকার সবসময় খুব বেশি ইচ্ছা ছিল। আমি ও জানে আমি কত বিরক্ত করতাম ফোন করে করে, মালয়েশিয়া থেকে এক ঘন্টা ফোন না করলে বলতাম কি ব্যাপার ফোন করো না কেন, আমাকে ফোন করো না কেন, খুবই খুবই বিরক্ত করতাম। অনেক সময় ও বিরক্ত হয়ে যেত কেন এত এতবার ফোন করার কি আছে, এত কথা বলার কি আছে। আমি ওখানে ফ্রেন্ডসরা ঠিকই ছিল কিন্তু ফ্যামিলি থেকে দূরে থাকতাম, আর এই যেটা আমি বললাম কন্টিনিউসলি ওর কথা আমার মাথায় ঘুরতে থাকতো, কি করতেছে না করতেছে এগুলো চিন্তা করতাম। অ্যাকচুয়ালি ওর সাথে থাকতে পারবো কিনা এই জিনিসটা, এই টেনশনটা, এই প্রবলেমটা আমার ব্রেনটা পুরোপুরি ক্যাপচার করে নিয়েছিল কিভাবে করব। আর যখন আমার প্যারেন্টস সবকিছু অ্যাকসেপ্ট করে নিল, এটা আমার জন্য একটা খুবই বড় একটা মিরাকল ছিল। কারণ কি তামিম কখনো বলতো, সবসময় বলতো যে কখনো ঠিক হবে না কিছু, আমাদের আমাদের আলটিমেটলি পালাই যেতে হবে, পালাই বের করতে হবে। তো আমি কখনো চাইতাম না এটা আমার প্যারেন্টস কে কষ্ট দিতে, যেহেতু আমি সবার ছোট আর আমাকে নিয়ে সবসময়।
আর আমি ওই জিনিসটাকে খুবই রেসপেক্ট করতাম যে ঠিক আছে আমি আমি কোনোদিন চাবো না যে আমার বোন আমাকে আমাদের থেকে পালে অন্য কারো কাছে চলে যায়। আমি হয়তো বা বলতাম চলো পালায় বিয়ে করতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই, বাট ও সবসময় বলতো যে আমি যাই করবো না করবো আমি কোনোদিন পালায় বিয়ে করবো না, কারণ আমি আমার আমার ফ্যামিলি আমাকে 20 বছর পালছে, 20 বছর আমার সিকিউরিটি দিচ্ছে, 20 বছর আমার খুশি, আমার আমার যে জিনিসটা পছন্দ অথবা আমার যে জিনিস অপছন্দ সবকিছু ওনারা দেখছে, ওনাদের সাথে আমি কেমনি জিনিসটা বেমানি করি, যেটা আই ডু রেসপেক্ট। আমি জিনিসটা সবসময় রেসপেক্ট করতাম যে না ঠিক আছে ও যা বলছে, কারণ আমি কোনো সময় ওকে প্রেশারাইজ করতাম না যে না চলো। হয়তো বা আমি যে সময় বিয়া করছি তার 1 বছর আগে আমি ক্যাপেবল ছিলাম ওকে নিয়ে আমি আলাদাভাবে থাকতে, আলাদাভাবে সংসার করতে, পার আমি আমি সবসময় দেখতে চাইতাম তো আসলে দেখি যে লাস্ট পর্যন্ত কি হয়। আমাদের যদি আমরা যদি একজন একজন সাথে থাকতেই যদি আল্লাহর ইচ্ছা থাকে তখন দেখবেন যে মিরাকল হ্যাপেন্স, তো আল্লাহর রহমতে ওই জিনিসটাই হয়েছিল।
হ্যাঁ, একটা মেডিকেলই ছিল অ্যাকচুয়ালি বলতে পারেন। আমাদের ওর আম্মা যখন ফার্স্ট টাইম আমাদের বাসায় আসে প্রস্তাব নিয়ে, তখনও আমার বিশ্বাস হচ্ছিল, আমি ব্যাংকে তখন ইন্টার্নশিপ করতাম, আমি যখন গাড়িতে ছিলাম আমার সেলফোনে আমার ভাবি ফোন করে বলল যে ওইরকম তামিমের আম্মা আসবে প্রস্তাব নিয়ে, আমি তখনও বুঝতে আসলে হচ্ছে আমি বুঝতেছিলাম না। পরে যখন আসলো উনি ওই উইদিন 1 আওয়ার আব্বু আম্মুকে কনভিন্স করে সবকিছুই করে কেমনে আমাকে চুরি টুরি পরাই দিল, সব ঠিক হয়ে গেল।
আমার আম্মার আবার কনভিন্সিং পাওয়ার খুবই ডেঞ্জারাস,
খুবই ডেঞ্জারাস।
ওই ক্ষেত্রে আসলে এই যে আমাদের রিলেশনটা আজকে এতটুকু আসছে এটা আমার আম্মার অনেক বড়
অবদান। উনি ফার্স্ট স্টেপটা নিয়েছেন বলে এত বছর আমার আব্বা আম্মা ডিনাই করার পরেও ফার্স্ট স্টেপটা যদি উনি না নিত জিনিসটা আসলে দ্বিপক্ষে তখন কোনো কথা হতো না। উনি নিজের থেকে ফোন করেছেন বলেই আমার আম্মা কথা বলছেন, না তো অবভিয়াসলি বলতো না।
ফাইনালি ইটস হ্যাপেন্ড।
হ্যাঁ, ফাইনালি ইট হ্যাজ হ্যাপেন্ড।
এইখানে একটা বিষয় আমার কাছে খুব বারবার মনে হচ্ছে, তামিম আপনি কিন্তু ব্লেসড,
আল্লাহর রহমত,
আপনি আসলে ব্লেসড, এমন বাবার হাত ধরে পথ চলা শিখেছেন। স্পেশালি যখন বলছিলেন যে আপনার বাবা যখন ট্রেন আপ করতেন, যদিও তার একটা ইনসিডেন্ট ছিল সেই অবস্থাতে, ইভেন দো শেষ ব্রেথটা যখন তিনি নিচ্ছেন তখনও তিনি অক্সিজেন ওই মাস্ক খুলে বলছেন যে বাবা তুমি ঘুমাও, সকালবেলা আমি সুস্থ হয়ে তোমার খেলা দেখতে আসবো। এবং অন্যদিকে উনি চলে গেছেন হয়তো পরপারে না ফেরার দেশে, স্বর্গে বসে হয়তো আপনাকে দেখছেন, কিন্তু এখানে রিপ্রেজেন্ট করার জন্য স্রষ্টা আপনাকে এমন এক সঙ্গিনী দিয়ে দিয়েছেন যার ব্যক্তি চাওয়া, ব্যক্তি আকাঙ্ক্ষা আমি কিন্তু একদম ওই জায়গাতে টাচ করেছি। তারপরও তার কাছ থেকে আমি জানতে পেরেছি এবং আমার শ্রোতা বন্ধুরাও জানলেন যে তার সমস্ত চাওয়া আকাঙ্ক্ষার ডেস্টিনি, আলটিমেট ডেস্টিনি একটাই, সেটা হচ্ছে তামিম। ইউ আর রিয়েলি ব্লেসড। এইটা আসলেই আসলে অনেক বড় ভাগ্য করে আপনি পৃথিবীতে এসেছেন, যে কারণে হয়তো আমাদের পক্ষেও, বাংলাদেশের পক্ষে এত দারুণ আউটকাম তামিমের কাছ থেকে পাওয়া সম্ভব হচ্ছে। তারপরও আয়েশ আপনার কাছ থেকে আমি জানব, তামিম জানেন এরকম অনেক দীর্ঘ নিঃশ্বাস, অনেক না পাওয়ার ভয় আপনাকে তাড়িত করেছে আপনার একান্ত জীবনে, সেই সেই সব ব্যাপার যদি কিছুটা আমাদের সাথে শেয়ার করেন আপনি, যেগুলো হয়তো তামিমকেও সবসময় বলা হয়ে ওঠে না, যেটা বললে ওই বা কি ভাববে বা কিছু।
কন্টিনিউয়াসলি বাসায় বিয়ে প্রস্তাব আসতো,
ওই ওই হতাশার দিনগুলো বা ওই কষ্টের দিনগুলো
ওকে বলতে পারতাম না, কারণ কি আমি আমি যদি ভয় পেয়ে ওকে বলি ও ভয় পেয়ে যাবে, ওখানে বসে ও কিছু করতে পারবে না। আমি দুইজন
কিছু ঘটনা কিছু মুহূর্ত যদি আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে।
কিছু মুহূর্ত বলতে, যখনই ছুটিতে আসতাম, আমার সবচেয়ে লংগেস্ট ছুটি হতো বছরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি একসাথে তিন মাসের, তো তখনই সবচেয়ে বেশি শুনতে পারতাম যে এই প্রপোজাল আসতেছে, ওই প্রপোজাল আসতেছে, আব্বু আম্মু সিরিয়াসলি নিচ্ছে, খুবই টেনশনে পড়ে যেতাম। আর আমার পেরেন্টস কখনো ডিরেক্টলি আমাকে বলতো না, কিন্তু একবার আব্বু বলে ফেলছিল যে এরকম একটা ছেলের ওয়ার্ল্ড ব্যাংকের ছেলে, আই থিঙ্ক ওয়ার্ল্ড ব্যাংকে জব করে এরকম ছেলে আসছে, খুব ভালো, তুমি একটা কাজ করো, মাস্টার্স করার দরকার নাই, আর কিছু করার দরকার, তুমি বিয়ে করে ফেলো। আমি হাত পা তো সব ঠান্ডা হয়ে গেছে শুনে, আব্বুর সামনে কিছুই বলার সাহস নেই, এত রাগি, কি বলবো, আম্মুর সামনে বলতে পারবো না, কিছু হলেই বলতাম ভাইয়াকে, নয়তো আপিকে, আমার বোন যাকে আমি আপি ডাকি, বা আমার ভাবিকে, তিনজন মিলে যা ডিসাইড করতো ওই তাই আব্বু আম্মুকে বলা পর্যন্ত যে আমি চাই না এখন করতে বিয়ে। খুব খারাপ লাগতো, কান্না করতাম যে কেন অ্যাকসেপ্ট করে নিচ্ছে না, কেন বুঝতে চাচ্ছে না আমার সাইডে। অনেক সময় ডিরেক্টলি আব্বু জিজ্ঞেস করতো যে ও তুমি মানে কেন এত চাচ্ছ করতে বিয়ে, মানে তামিমকে দেখো, অন্য ছেলে দেখো, এটা দেখো, ওটা দেখো, অনেকবার বলতো, কিন্তু বুঝাতে পারতাম না কেন আমি এত, ওর কে কিসের জন্য এত চাইতাম ওর সাথে লাইফ স্পেন্ড করতে। পরে আলটিমেটলি বুঝাতে পারলাম, বছর খেয়ে 8 বছর লেগেছে, তাও পারলাম যে আমার জন্য কেন পারফেক্ট, কেন ওর সাথে আমি থাকতে পারবো, আমাদের মেন্টালিটি একসাথে মিলে, এই তারপর সব ঠিক হয়ে গেল।
এবং আমার মনে হয় যে তামিমের প্রচন্ড রকমের কেয়ারিং অ্যাটিটিউড, সেটাই হয়তো আপনাকে অনেক বেশি নির্ভরশীল করেছে।
সবচেয়ে বেশি, খুব 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 বেশি কেয়ারিং, খুবই বেশি কেয়ারিং, আমি বুঝাতে পারবো না কত কেয়ারিং।
এখন যদি আপনি বলেন দু একটি ঘটনা, তাহলে হয়তো
ও যদি ও আমাকে হয়তো ওষুধ খেতে বলবে না, বা আমি জ্বর হলে সারাটাক্ষণ ফোন করবে না, কিন্তু আমি জানি ও যদি আমি ঘুমাই থাকি ও আমার গায়ে একটা লেপ দিয়ে দিবে, এরকম ধরনের কেয়ার। কিন্তু মানে আমার ছোট ছোট জিনিস যেগুলা অন্য কেউ হয়তো নোটিস করবে না, কিন্তু ও করবে, আমি কি খেতে চাচ্ছি, বা যেমন আমার ওয়ালিমার পরদিন, ও জানে আমার কেক মানে সুইটস খুব পছন্দ, ও আমি ওয়ালিমার দিন অ্যাকচুয়ালি আমি আসলাম ইয়ে থেকে, কমিউনিটি সেন্টার থেকে, আসার পর দেখলাম আমার জন্য একটা চিজ কেক ফেস্টিন থেকে এনে রেখেছিল। আমি যা মনে করি ও চায় না এত রাতে বের হোক, যদি কোন সমস্যা হয় আমাকে ওটাতে ফেলতে চায় না, ও একা ফ্রেন্ড হলে এটা অন্য কথা, আর বিদেশ হলে অবভিয়াসলি আমরা অনেক রাতে বের হয়ে খাই।
আমি না, নাম যে কোনো প্রেমিক
খুব খুব স্বাভাবিক।
কিন্তু গতকালকে আমরা গেলাম খেতে, আবার খুব দোসা খেতে ইচ্ছা হচ্ছিল তিন চার দিন ধরে, নিজেতে কালকে রাতে বললো আমাকে চলো খাওয়াই দিয়ে আসি, তখন 12:30 বাজে প্রায় রাত।
তামিম, এটা আসলে আয়েশার সিদ্দিকা বলে না, প্রত্যেকটা মেয়ের জীবনে হয়তো ড্রিমিং থাকে যে তার ভালোবাসার মানুষটি প্রচন্ড রকমের কেয়ারিং হোক আমার ব্যাপারে, এবং সেই ব্যাপারগুলোই ঘটেছে। তামিম, আপনার কাছ থেকে আমি একটু অন্য বিষয় জানতে চাইব। আপনার ওডিয়া এবং টেস্ট দুইটাতেই কিন্তু ভালোভাবেই, পরিসংখ্যান যতটুকু বলে যে খুব ভালোভাবে ঘুরে, আমার মনে হয় সোফার 4 টেস্ট সেঞ্চুরি এবং ওডিয়া সেঞ্চুরি, এবং স্কোরিং গড় অবশ্যই টেস্টে আপনার বেশি, এবং সব মিলিয়ে ওভারঅল যে পারফরমেন্স সেটা স্পষ্টতই প্রতিভার স্বাক্ষর একদম স্পষ্টতই রেখে চলেছে আপনার আরেক বন্ধু সাকিব আল হাসান, এবং উনি হয়তো সেদিন বিয়ের দিন উপস্থিত থাকতে পারেননি, কিন্তু ফার্স্ট ফোন কলটা মনে হয় তারই ছিল যখন আপনারা
আমি স্টেজে যখন বসেছি তখন ফার্স্ট ফোন কল ওরই ছিল। হ্যাঁ,
এবং সাকিবকে ঘিরে আপনার বন্ধুত্বের ধরনটা একটু ছোট করে শুনবো।
সাকিব, আমরা ধরেন আন্ডার ফিফটিন এর থেকে একসাথে খেলি, তো তার সাথে আমার ফ্রেন্ডশিপ ক্লোজ হয় আন্ডার সেভেন্টিন থেকে, যখন আমরা একসাথে রুম মেট হলাম তখন থেকে ওর সাথে আমার একটা ফ্রেন্ডশিপ ক্লোজ হয়। আর আসলে ও একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়, হয়তো বা এই কারণে মানুষজন একটু রং হিসাবে ওকে চিন্তা করে, বাট হি ইজ ডিফারেন্ট। তো এই জিনিসটা আমি খুবই সম্মান করি ওর, যে ঠিক আছে হি মানুষ ডিফারেন্ট হতেই পারে, তো ও আমি ওর এই জিনিসটা এক্সপেক্ট করি, আর ও আমি যেরকম মানুষ হিসাবে আমাকে এই জিনিসটা এক্সপেক্ট করে। তো ওখান থেকে আমাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ, ভালো আন্ডারস্ট্যান্ডিং শুরু হলো। তো ওই জিনিসটা ধরেন আজ পর্যন্ত চলতেছে মাশাআল্লাহ, সব ঠিকঠাক ভাবে। আমরা বলতে পারেন দুজনই ন্যাশনাল টিমের সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড আমাদের সাথে, আমাদের আমরা সবার সাথেই ফ্রেন্ড, বাট যদি আপনি বলেন যে হ্যাঁ সবচেয়ে ক্লোজ কে, তো আমি আমার সাকিবের নামই নিতে হবে। ধরেন মুশফিক বলেন, এরাও আমরা একসাথেই আমরা এক ব্যাচেরই ছিলাম। তো ধরুন আপনি একটা ক্লাসে পড়েন, সবই আপনার বন্ধু হয় কিন্তু একটা বেস্ট ফ্রেন্ড, তো এই বেস্ট ফ্রেন্ড আপনি সাকিবই
বলেন। সাকিবের সাথে কিছু ঘটনা একদম বন্ধুদের মতো সেই রকম কিছু ঘটনা,
সাকিবের সাথে আসলে তো অনেক ঘটনা। রিসেন্টলি যেরকম বিয়ে করার পর ওর বউ, আমার বউ, আমরা ওয়েস্ট ইন্ডিজে ছিলাম, আমরা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতেছি, তো সে আম ভালোই চুরি করে।
হ্যাঁ,
তো আমি দারোয়ান ছিলাম, দেখছিলাম যে কোন সিকিউরিটি আছে
না হোটেলের লবির ভিতরে।
গাছটা হলো হোটেলের ভিতরেই, সুইমিং পুলের সাথে,
আচ্ছা বাউন্ডারির মধ্যে, হোটেলের বাউন্ডারির মধ্যে।
তো আমি দারোয়ান ছিলাম, আমি দেখতেছি যে কোন সিকিউরিটি আসতেছে নাকি, ভাই আমার ভাই উঠে গেছে গাছের উপর, একদম সোজা একদম ডালের উপর উঠে গেছে উপরে। হ্যাঁ, আর দুইজন ফিল্ডার ছিল,
ওরা কুড়াচ্ছে।
হ্যাঁ, শিশির আর আয়শা, ওরা ওরা আম নিচ্ছে, আর উপর থেকে সাকিব আম
ছিঁড়ছে,
আর ওয়াচম্যান আমি। তো এইসব ধরনের আর কি ফাইজলামি, যে না আমি আমি সাকিব অথবা আমি তামিম, যে আমরা এরকম করি না ওরকম করি না, আমরা সবই করি ভাই,
আমরা সবই,
আমরা সবই করি, সবই করি। আবার ওদের দুজন, আবার পরের দিন মহিলা চোর গেছিল,
মহিলা চোর আয়শা কেমন ছিল, এটা মহিলা
চোরের সাথে আরেকজন যোগ দিয়েছিল, হলো পাকিস্তান টিমের ক্যাপ্টেনের বউ।
আচ্ছা আচ্ছা,
মিসবার বউ,
আচ্ছা আচ্ছা, মিসবার হকের বউ ছিল। আমরা একটা খুবই রেয়ার ফ্রুট সারসব, এটা সবখানে পাওয়া যায় না, ওই গাছটা দেখে আমার খুব লোভ হলো, আমার খুব পছন্দ ফ্রুটটা, খাবো করে আই থিঙ্ক 12:30 সময় তামিম আমাদেরকে চ্যালেঞ্জ করলো, কখনো পারবো না, কারণ এটা অনেক উঁচুতে ছিল। আমরা সুইমিং পুলের সামনে যে প্লাস্টিকের টেবিল চেয়ার গুলো থাকে ওটা আনলাম, চেয়ার আনলাম, টেবিল রাখলাম, তার উপর চেয়ার রাখলাম, আমি উঠলাম, শিশির ধরলো, আর ওই ভাবি ধরলেন, ধরার পরে আমি কোনো ভাবে গাছ নিয়ে, গাছের ডাল নিয়ে, স্কার্ফ নিয়ে দুইটা সার্স অফ আনলাম, এনে একটা ভাবিকে দিলাম, আর একটা আমি শিশির রাখলাম।
ওটা খায় নাই কোনো?
হ্যাঁ, খাওয়া হয়নি, এটা অনেক বড় ছিল, অনেক ভারী ছিল, পরে আমাদের নেক্সট ডে ফ্লাইট ছিল।
আসলে আমি আল্লাহর রহমতে অনেক দেশই ঘুরেছি, অনেক দেশই দেখেছি, বাট যদি আমাকে আপনি বলেন যে সবচেয়ে সুন্দর কি দেখেছো, তো আমার আসলে দুইটা নাম বলতে হবে। একটা হলো নিউজিল্যান্ডের কুইন্সটাউন একটা জায়গা আছে ওইটা, আর সেকেন্ড হলো নিউজিল্যান্ডটা সেকেন্ড বলবো, ফার্স্ট বলবো বারবাডোস।
বারবাডোস
মানে পানি যে এত সুন্দর হইতে পারে, আর পানির এত কালার হইতে পারে, আর পানি এত পরিষ্কার হইতে পারে, এটা আসলে ওখানে কেউ যদি না যায়, নিজের চোখে না দেখে, আর আপনি বুঝতে পারবেন না ওটা ওখানে এমন অবস্থা। আপনি এক জায়গায় দাঁড়া যখন সমুদ্রকে দেখবেন, ওখানে তিন চারটা কালার দেখতে পারবেন পানির, গ্রিন, ডিপ ব্লু, ব্লু, অন্যরকম একটা ভাব।
আর যদি পঞ্চম কালার আপনার সেই ভালোবাসা মানুষটির সাথে থাকে, সেই সেই ট্রিপের ঘটনাগুলো একটু শুনি।
মানে আমি যখন
হাতে তো সময় পানি, জাস্ট বিয়ের পর পরই ঈদের সময় মনে হয় গেলেন আপনারা,
আমি যখন ধরেন খেলতেছি ন্যাশনাল টিম, আর ওখানে যাওয়া তো একটা এক্সপেন্সিভ একটা দেশ, আর যাওয়া অনেক এক্সপেন্সিভ, তো আমি ওকে সবসময় বলতাম যে আমি যদি অনেক টাকা পয়সা কামাই নি, আমি তোমাকে ওখানে নিয়ে যাব, একবার না একবার তোমাকে আমি দেখাইতে নিয়ে যাব যে আসলে জায়গাটা কেমন। তো আমার হানিমুনটা আসলে বেসিক্যালি ফ্রি হয়ে গেছিল আর কি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কারণ কারণ ওরাই টিকিট দিয়েছে, ওরাই সবকিছু করেছে। তো তো ও খুবই এক্সাইটেড ছিল। আমরা বারবাডোস যাওয়ার আগে প্রথম এক সপ্তাহ আমরা লন্ডনে ছিলাম, লন্ডনে আমরা সময় কাটালাম, ওখানে আমার একজন ভাই আছে সাব্বির ভাই, ওনার সাথে ছিলাম, আমার মামা আছে ওখানে, তো ওখানে সে খুব এনজয় করলো, সে শপিং খাওয়া দাওয়া খুব পছন্দ করে তো তা করলো, তারপর আমরা ওয়েস্ট ইন্ডিজের জন্য গেলাম। তো আসলে ওয়েস্ট ইন্ডিজটা যে এত সুন্দর ও আসলে ও আপনাকে ভালো এক্সপ্লেইন করতে পারবে, কারণ আমার
তো আয়েশার কাছে আসলে যাব, কারণ ওই ভালো লাগাটা আয়েশাকে প্রায়ই তামিম হয়তো বলতো যে আমি সময় সুযোগ হলে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে যাবো, এবং ফাইনালি সেই জায়গাতে যাওয়ার সুযোগ হলো।
আমি আমি সবসময় এই কথাটা বলি সবাই যখন ওয়েস্ট ইন্ডিজ এর কথা উঠে, আমরা আমাদের দুজনের ফ্লাইট মিস হয়েছিল একদিন, বারবিডোস থেকে কোথায় জানি অ্যান্টিগা যাওয়ার কথা ছিল, আমাদের ফ্লাইটটা মিস হয়েছিল, আমরা একদিন বারবিডোস এ থাকতে পেরেছিলাম। সো টিম থেকে যে হোটেলে রেখেছিল ওইটা ফরেস্টের ভিতরে ছিল, তো ওরকম কিছু দেখতে পাইনি, উইদাউট দ্য ওশন, যেটা পুলের সামনে ওশনটা ছিল, খুবই মারাত্মক একটা ভিউ ছিল, ওটা ছাড়া কোথাও যেতে পারিনি ফার্স্ট তিন দিন বারবিডোস এর, কারণ ওটা এত ভিতরে ছিল হোটেলটা। সো লাস্ট দিন আমরা হিলটনে দুজনে
মিউজিক
বাসেছে আর সবাই খুবই ফ্রেন্ডলি, পুল বিচ সব একসাথে, আর আমরা অনেকক্ষণ প্রায় তিন চার ঘন্টা এয়ারপোর্ট থেকে এসেই পুল বিচে অনেকক্ষণ গোসল করলাম পানিতে, তারপরে আবার পুলে নামলাম, পুলে নামার পরে একটু রেস্ট নিলাম ঘন্টাখানিক, তারপর দুজনে হেভি রেডি হয়ে গেলাম খুব ভালো একটা জায়গায় ডিনার করতে, খুবই মজা ছিল খাওয়া। আমি এত বেশি এনজয় করিনি আমার মনে হয় কখনো বারবিডোস, এত এত সুন্দর, আমি ব্যালকনি দিয়ে যখন দেখলাম পুরো ওশনটা দেখা যায়, বিচটা, তারপর পুল হোটেলের, আমার নিজের চোখ বিশ্বাস হচ্ছিল না এত সুন্দর, বেহেস্তের মতো।
এবং তামিমের সাথে কাটানো সবচেয়ে ভালো মুহূর্ত গুলো, তামিম অনেক বেশি যখন সে তার পরিচিত এরিয়ায় থাকে, স্পেশালি তার ভালোবাসার মানুষের সাথে, তখন আবার অনেক বেশি হয়তো এক্সট্রোভার্ট বা হয়তো অনেক বেশি রোমান্টিকও,
রোমান্টিক না
বাট এক্সট্রোভার্ট তখন পরিচিত এরিয়ার মধ্যে।
কিন্তু আমি 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 বেশি কথা বলি, ও কিন্তু অনেক কম কথা বলে, আমি খোঁজাইতে থাকি সারাক্ষণ বলো না বলো না, একা বসে থাকলে ল্যাপটপে কিছু করলে আমি গিয়ে ওকে তখন গুতাবো, এটা ওর একদম অপছন্দ, কিন্তু আমি সারাটাক্ষণ ওকে গুতাতে, বাসে তো আর কেউ নাই আমি আর ও ছাড়া, তো আমি সারাটাক্ষণ ওকে বিরক্ত করতে থাকি।
আসলে আমার আমার যে জিনিসটা যে মানে আমার মধ্যে ওরকম জিনিসটা নাই যে হাত ধরে গাছের নিচে বসে
থাকা,
গান বাজবে অথবা হাত ধরে বিচের পারে হাঁটা, আমি ওরকম ছেলে না, আমি আমার ক্যারেক্টারটা ওরকম না, আমি আমি একজন অনেক পছন্দ করি, আমি এটা আমার মধ্যে আছে, সেও জানে, আমি নর্মাল ভাবে থাকতে চাই, আমি নর্মাল লাইফ যেভাবে সবাই লিড করে আমি ওভাবে থাকতে চাই, আমি ওরকম না যে কবিতা বলবে এ বলবে পাগল হয়ে যাচ্ছি এইসব আমি এরকম করি না, আমি জাস্ট আমার নর্মাল বয়ফ্রেন্ড, আমি কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু না, আমি আমার নর্মাল বয়ফ্রেন্ড। তো ধরেন আমার জন্য যখন ওকে আমি ওই ডিনারে নিয়ে যাই তখন আমার কাছে নিজের কাছে অবাক লাগছে কি করতেছি এটা কি, কিন্তু মানে ধরেন মানে ওইসব ওইসব মোমেন্ট এখন যখন চিন্তা করি তখন আসলে খুবই স্পেশাল লাগে, যখন করতেছিলাম অথবা তখন জিনিসটা বুঝি নাই বাট এখন চিন্তা করলে খুবই স্পেশাল লাগে। এখানেও আবার মা বাবার কথা বলি যে আসলে সবাই এখন আপনারা আই এম শিওর যে সবাই সবাইকে আপনার বাসার বড়রা বলে যে মা বাবা আসলে কত ইম্পর্টেন্ট, আর আমরা আমার আব্বা আব্বা আমার আব্বাও যখন ছিল আমাকে সবাই এই জিনিসটা বলতো তখন আমিও হ্যাঁ শুনতাম বাট অত ইম্পর্টেন্টলি নিতাম না, এখন যেভাবে করে আমি নিচ্ছি। তো মা বাবা আসলে কতটা ইম্পর্টেন্ট আসলে যখন ওনারা থাকবেন না তখনই ঠিক আপনি বুঝতে পারবেন যে আসলে ওনারা কতটা ইম্পর্টেন্ট। তো এখনো আল্লাহর আল্লাহর রহমতে যাদের কাছে এই জিনিসটার সুযোগ আছে, যাদের মা বাবা দোনোজনই বেঁচে আছেন সুস্থ আছেন, তো ওদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো যে যতদিন ওনারা আছেন যতদিন ওনারা আপনার সাথে আছেন প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আপনারা ট্রাই করবেন ওনাদের সাথে স্পেন্ড করার জন্য, বিকজ যেদিন ওনারা চলে যাবেন ওই দিন আপনারা রিয়ালাইজ করবেন যে আসলে আপনার থেকে কি চলে গেল, আপনার টাকা পয়সা থাকুক জমি থাকুক আপনার দুনিয়ার যতই হ্যাপিনেস না থাকুক, মানে আমি বলছি আমি আমি রিয়ালাইজ করি প্রত্যেকটা স্টেপে আমি রিয়ালাইজ করি, আপনারা তখন বুঝতে পারবেন যে আপনারা কি হারিয়েছেন। তো যারা আল্লাহর রহমতে এখনো লাকি ওনারা দুজনই আছেন প্লিজ ওনাদের সাথে অনেক অনেক টাইম স্পেন্ড করবেন, কারণ যেদিন ওনারা থাকবেন না ওই দিন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি হারিয়েছেন।
এবং আসলে যে কোনো কাজের জন্যই শুধুমাত্র ক্রিকেটীয় জীবন না, একটা ব্যক্তি মানুষ যখন প্রতিষ্ঠানে রূপ নেয় তখন আসলে যে মানুষগুলো এই 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 জায়গাগুলোকে তৈরি করে সেটাই হচ্ছে হয়তো তাদের পারিবারিক পরিমণ্ডল। আমরা এরই ফাঁকে ফাঁকে চেষ্টা করব তামিম এবং আয়েশা কনসার্ন কিছু ফোন কল নেয়ার। আমরা এখন একজন আমাদের সাথে ফোনে আছেন, ইটস এ সারপ্রাইজ। আমরা আগে আসলে আবিষ্কার করি যে কে আছেন আমাদের সাথে ফোনের। আমরা ফোন কলে যাব, ফোন কলে যাওয়ার আগে তামিম এখন যে কথা বলছিলেন স্পেশালি, এবং তামিমের মধ্যে এই বিষয়টা আমাকেও দারুণভাবে নাড়া দিয়েছে, আমরা ফোন হয়তো কানেক্ট করতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? জি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে। আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল এবং তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা। আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে।
আমি তামিমের সাথে একটু কথা বলতে পারি?
জি জি জি, বলেন বলেন। জি বলেন।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম, বলেন।
হ্যাঁ ভাইয়া, কেমন আছেন?
আল্লাহর রহমত, ভালো আছি, আপনি কেমন আছেন?
হ্যাঁ ভাইয়া, আপনাকে বলে ভালো আছি।
জি।
হ্যাঁ ভাইয়া, আপনি ওয়াইফের সাথে একটু কথা বলতে পারি?
হ্যাঁ, কথা বলুন, ও শুনছে, আপনি বলেন।
আসসালামু আলাইকুম বাবি।
ওয়া আলাইকুম সালাম, ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি, ভালো আছেন বাবি আপনি?
হ্যাঁ ভালো।
আপু আপনি না খুব সুন্দর, আপনাকে পত্রিকা দেখছি আমি।
থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
আপনি ভাইয়ার পাশে খুব মানে জটিল মানাইছে।
হ্যাঁ ধন্যবাদ,
আমি সুন্দর বেশি মনে হয়, ঠিক না?
এতক্ষণ আমরা কথা বলছিলাম সুরমার সাথে এবং জটিল মানিয়েছেন যখন আপনি বলছিলেন, তখন অনেকেই আছে যারা হয়তো মন থেকে বলতে কষ্ট পাবেন, কারণ অনেকেরই হৃদয় হয়তো খান খান হয়ে গেছে যে এই ড্যাশিং মানুষটি ফাইনালি বিবাহ বন্ধন আবদ্ধ হলো। এবং আয়েশার পার্সোনালিটির একটা ভালো দিক, আয়েশা কিন্তু কখনো ইনসিকিউর না তামিমকে নিয়ে, যদিও তামিমের প্রচন্ড ফ্যান ফলোয়িং মেয়েদের মধ্যে। আয়েশা, এ ব্যাপারে কিছু বলেন, এবং এর সাথে যদি আমাদের কোনো ফোন আসে ফোনটা নিয়ে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা ফোন কল নিতে যাচ্ছি আমরা, এই সেই ফাঁকে আমি প্রশ্নের উত্তরটা একটু নিয়ে নিই। আয়েশা, কখনো এ ধরনের ইনসিকিউরিটি তৈরি হয়নি ভেতরে, কারণটা কি, এত বিশ্বাস কেন?
কারণ কি, আমি ওকে খুব ভালো করে চিনি ওর।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
বাবুল বলছি, ঢাকা থেকে।
জি বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি জি, প্লিজ বলুন।
জি জি ভাই, বলেন।
ভাই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন?
কেমন আছেন আপনি?
আল্লাহর রহমত ভাই, আপনি কেমন আছেন?
এইখানে অনেক ভালো লাগা লাগির ছড়াছড়ি, কারণ শুধুমাত্র ভালো আছি, ভালো আছেন এর মধ্যে সীমাবদ্ধ না থেকে এই সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে বন্ধু, চাইলেই কিন্তু আপনারা আপনাদের মতো করে কথা বলতে পারেন। পরবর্তী ফোন কলে যাচ্ছি।
ফোনে যাওয়ার আগে আমি একটা টেক্সট পড়তে চাই, যেমন ফেসবুকে লিখেছেন কৃষক বাঁধন, আচ্ছা বাঁধন লিখেছেন যে তামিম ভাই এখন মানে আপনার কাছে কোন পার্টনারশিপটা বেশি ভালো লাগছে, মানে এই পার্টনারশিপটা কি বেশি ভালো লাগছে?
দেখেন, আমার জীবনে দুইটা পার্ট, একটা পার্ট হলো আমার প্রফেশনাল দিকে, যেটা আমি কোনোভাবে কোনো দিকে কোনো মানুষের জন্য স্যাক্রিফাইস করতে পারবো না, আর সেকেন্ড হলো আমার পার্সোনাল লাইফ, যেটাও আমি কারোর জন্য স্যাক্রিফাইস করতে পারবো না। আমার জন্য দুটোটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমার পার্সোনাল লাইফে আমি আল্লাহর রহমতে আমি অনেক খুশি, আর আমার প্রফেশনাল লাইফে এখনো আমার অনেক কিছু চাওয়া আছে, অনেক কিছু পাওয়ার আছে। তো এখন আসলে ডিসাইড করতে পারছি না আসলে কোনটা ভালো বেশি, বাট আমি দুইটাকে দুটোটাকে একসাথে মিক্স করতে চাই,
দুইটাই থাকুক সমানভাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো,
জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি মোহাম্মদ রহমতুল ইসলাম, মোহাম্মদপুর থেকে বলছি।
জি রহমত সাহেব, আমাদের সাথে আছেন তামিম ইকবাল এবং তার সহধর্মিনী, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
জি গুরু, গুরু আপনাকে স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে, কেমন আছেন?
জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর এখন তো অনেক বেশি ভালো আছি। কিছু কথা তামিমের সাথে আসলে শেষ করে নিয়ে আসতে চাই, তারপরে হয়তো ফোন কল নিতে চাই, লাস্ট হয়তো কয়েকটা ফোন কল নিব। তামিম, আমার এইখানে একটা দুইটা উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি, শুধুমাত্র সেলিব্রিটি গেস্ট এখানে আসবে সেইটাই উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে ব্যক্তি তামিমকে আমি যতটুকু চিনি জানি, যতটুকু জানা বোঝার সুযোগ আমাদের হয়েছে, ইনফ্যাক্ট আপনার বায়োগ্রাফি নিয়ে আমি মোটামুটি স্টাডি করারও চেষ্টা করেছি, সরজমিনে কিছু কিছু ক্রিকেটার যাদের সাথে আমাদের ইন্টারঅ্যাকশন হয় তাদের মাধ্যমে যতটুকু বোঝার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে আপনার পারিবারিক যে গ্রুমিং পরিমণ্ডল সেটি সুপার, এটা আপনি লাকি বলতে পারবেন, খান ফ্যামিলি অ্যাকচুয়ালি ইন চিটাগাং। এবং আপনার স্পেশাল দিকটা হচ্ছে আপনার বাবার যে কন্ট্রিবিউশন, ইকবাল খান, ওনার কন্ট্রিবিউশনটা কিন্তু হিউজ, এবং এই যে পারিবারিক বন্ডেজ এটি দারুণভাবে আপনাকে সবসময় মোটিভেট করে যে কোনো কাজের জন্য। আমি চাইব যে আপনার কথার মাধ্যমে এবং আপনার জীবনের মাধ্যমে ইকবাল খান সাহেব আরেকবার বিমূর্ত হয়ে উঠুক এই ভালোবাসার বাংলাদেশে, বাবা এবং ছেলের এই যে অদ্ভুত সম্মিলন সেই ব্যাপারগুলো কিছুটা উঠে আসুক, আপনার জীবনে যে কিছু স্মৃতি বাবাকে নিয়ে কিছু কথা সেই ব্যাপারগুলো আরেক দফায় উঠে আসুক। যারা আমরা যে আহ্বানটা অলরেডি আপনি জানিয়েছেন, বাবা মাকে পেয়েও সেই তাগিদটা অনুভব করি না, তারা যেন সেই শিক্ষাটা খুব কাছ থেকে নিতে পারি। দ্য ফ্লোর ইজ ওপেন অনলি ফর ইউ, লাস্ট কাপল অফ মিনিটস শুধুমাত্র আমরা চাইবো যে বাবা ছেলের সেই কিছু মেমোরিজ, কিছু ভালো লাগা মন্দ লাগা সেই ব্যাপারগুলো বাবা উপর থেকে শুনছেন। আমরা কিন্তু
দেখেন বাবার ব্যাপারে তো অনেক কিছু বলেছি, বাবার ব্যাপারে আসলে আরো অনেক কিছুরই অনেক কিছু আমি বলতে পারি, বাট একটা জিনিস আমার বাবা সবসময় আমাকে শিখিয়েছিলেন যে আসলে দেশপ্রেমটা কতটা ইম্পর্টেন্ট, আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশের এই মানে দেশপ্রেমটা কতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো একটা ইনসিডেন্ট বলি যে ধরেন আমাদের দেশে আজকে দেখেন যে কোনো কারণেই অনেক অনেক মানুষ মারা যাচ্ছেন, অনেক বাচ্চারা মারা যাচ্ছেন। তো ধরেন আমি একটা ছোট এক্সাম্পল দিই, যেমন ফেসবুক, ফেসবুকে আমরা হাজার হাজার মানুষই ইউজ করি, হাজার হাজার মানুষ এটা দেখি। তো ওই দিন একটা ওই অ্যাক্টার একজন মারা গেলেন, কি পল ওয়ালকার না কি জানি ওনার নাম ছিল, তো উনি মারা যাওয়ার পর আমি যতটা বাঙালির মানে ওর প্রতি ওকে ওকে ওয়েল উইশ করা এই করা যতটা আমি দেখেছি, আমি এই জিনিসটা মানে আমাদের বাংলাদেশে যে প্রত্যেকটা দিন মানুষ মারা যাচ্ছে এই জিনিসটা আমি ওই সময় দেখিনি। তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। আমি শিওর যে আমার আব্বা এই জিনিসটা আমাকে সবসময় শিখেছেন যে দেশপ্রেমটা তোমার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হওয়া উচিত, তুমি যখনই তোমার দেশটাকে প্রেম করবা তখনই দেখবা যে তোমার সব কাজ ইজি হয়ে যাবে। তো আমার কাছে ওই জিনিসটা খুব খারাপ লাগে যে একটা বিদেশি একজন মারা গেল, সবাই ওর জন্য সরি ফিল করা উচিত, বাট আমাদের নিজের দেশে প্রত্যেকটা দিন মানুষ মারা যাচ্ছে, ওর জন্য কি আমাদের সরি ফিল করা উচিত না? ওর জন্য আমি কোনোদিন একটা স্ট্যাটাস কাউকে দিতে দেখিনি যে আজকে অমুক মানুষ মারা গেছে, ও মানুষ মারা গেছে। আমি আমি কোনো সময় পলিটিক্স নিয়ে কথাও বলি না, আমি কথা বলতেও চাই না, আমি পলিটিক্স ফলো করি না, বাট দেশে মানুষ মারা যাচ্ছে যে কোনো কারণ হোক না কেন, বাট এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। তো একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা দেখেন এখন দেশের পরিস্থিতি ভালো না, তো একটা জিনিস রিকোয়েস্ট করবো আপনারা একটু কেয়ারফুলি হাঁটাচলা করেন, কারণ যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো যতদিন আমাদের দেশের অবস্থা ভালো না হয় তো সবাই একটু কেয়ারফুলি থাকবেন, বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই একটু কেয়ারফুলি থাকলে হবে কি, আসলে নিজের জীবনের উপর তো কোনো জিনিসই না, আপনার যদি জীবন থাকে আপনার পৃথিবীতে সবকিছু করতে পারবেন। তো সবাই একটু কেয়ারফুলি থাকবেন, কেয়ারফুলি হাঁটাচলা করবেন, এটাই আমি রিকোয়েস্ট করব। আর আমার পার্সোনাল ওয়ে থেকে আমি সবার কাছে আপনার কাছে দোয়া চাব যে আমাদের সামনে অনেক বড় বড় খেলা আছে, আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর না আমার জন্য না আমার পুরো টিমের জন্য, আমার ওয়াইফের জন্য, সবার জন্য অনেক দোয়া করবেন যে আমরা সবাই সুস্থ থাকি, আর আপনারাও সেফ থাকেন ইনশাল্লাহ। আশা করি দেশের অবস্থা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তখন আমরা আবার সুন্দর বাংলাদেশে সুন্দরভাবে থাকতে পারবো ইনশাল্লাহ।
এবং বারবার বাবার প্রসঙ্গ এসেছিল কিন্তু আমার আসলে একটা বিষয় শুধু অসম্পূর্ণ থেকে গেছে শোনার বিষয়, সেটি হচ্ছে আপনার মা, তার প্রসঙ্গটা আরেকটু যদি একটু যদি ওনার প্রসঙ্গটা কভার করেন।
আসলে আম্মুর কন্ট্রিবিউশনটা ইজ ম্যাসিভ অ্যাজ ওয়েল, এটা অনেক বড়, বিকজ আমার আব্বা ধরেন অসুস্থ থাকতেন সব সময়। আর মানুষ যখন ধরেন অসুস্থ থাকে, একজনের পা কেটে দিয়েছে, তার ওপেনার সার্জারি হচ্ছে, তার ডায়াবেটিস এর প্রবলেম, ইচ্ছে মতো খেতে পারছে না, তো তখন ধরেন মানুষ চিড়চিড়ে হয়ে যায়, মানে বাজে ব্যবহার করে, এই করে সেই করে। তো ধরেন নর্মাল মানুষের মতো আমার আব্বুও হতো বা মাঝে মাঝে মাথা গরম হয়ে যেত, এই হতো, কিন্তু আমার আম্মুকে আমার আব্বা যাই বলতো উনি কিন্তু সহ্য করে যেত সবসময়। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে একটা মানুষকে এত এত বছর টেক কেয়ার করা, তারপর মাঝে মাঝে খারাপ ব্যবহার যখন করতো তখনও কিছু না করা, সেম ভাবে টেক কেয়ার করা, প্লাস আব্বু খুবই আর্লি এজে মারা গিয়েছিল, আমার মাই ফাদার ওয়াজ 48, তো 48 বছর আসলে কোনো বয়সই না মারা যাওয়ার জন্য। তারপর এখানে আমি ছিলাম, আমার বোন ছিল, আমার ভাই ছিল, আমার আম্মা যেভাবে করে স্ট্রংলি আমাদেরকে মানুষ করেছেন, তো ওনার প্রতি আসলে আমি হয়তো বা এই শোতে খালি আমার বাবার ব্যাপারে বলেছি বিকজ আমি আমার বাবার সাথে একটু বেশি ক্লোজ ছিলাম, বাট আমার আম্মাও ইকুয়ালি ইম্পর্টেন্ট আমার লাইফে, আর উনিও ইকুয়ালি, আমি আজকে যেখানেই আছি না কেন ওনার আল্লাহ ওনার দোয়ার কারণে, ওনার সাপোর্টের কারণে। বাট আসলে মা বাবা, আমি বারবারে বলছি যে মা বাবা এত ইম্পর্টেন্ট জিনিস, এত ইম্পর্টেন্ট জিনিস যে আপনি এখন একজনকে বলেন যে মা বাবাকে সম্মান করবা, যে আপনি একটা দাওয়াতে গেলে অথবা যেখানে যান আপনাকে বড়রা বলে যে মা বাবাকে সম্মান করবা, আমরা ইয়াংস্টার্স আমরা বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট কোনোদিন এই জিনিসটা নিয়ে কিন্তু আসলে ভাবি না যে আসলে আসলে বলতে চাই কি, মুখে বলার থাকে আমরা বলে দিই, কিন্তু এই জিনিসটাই আমি ওই সময় বলতেছিলাম যে আসলে এই জিনিসটা, এই যে আমি এখন যেভাবে করে আমার বাবাকে মিস করছি, এই জিনিসটা আপনারা না করেন দেখে আমি বলছি যে প্রত্যেকটা সেকেন্ড ওনাদের সাথে থাকার চেষ্টা করেন, ওনাদেরকে হ্যাপি রাখতে চেষ্টা করেন, ওরা আজকে আপনি যাই ওনাদের কারণেই তো আমি আজকে যাই, আমি যদি আমাকে যদি আজকে হাতে ব্যাট না দিত আমি কোনোদিন ক্রিকেট খেলতে পারতাম না, অথবা আমাকে আমার মা যদি স্কুলে না নিয়ে যেত তাহলে আমি আজকে কথাও বলতে পারতাম না এই জায়গায় বসে, তো ওনারা যে কত ইম্পর্টেন্ট এই জিনিসটা আপনারা রিয়েলাইজ করবেন যখন ওনারা থাকবেন না, তো ওই জিনিসটা আপনার চান্সই দিয়ে না এখন থেকেই ওই আন্ডারস্ট্যান্ড ওই ওই জিনিসটা বোঝা শুরু করেন, ওনাদেরকে হ্যাপি রাখেন, আর দেখবেন যে মা বাবা যদি হ্যাপি থাকে আপনি নিজে অনেক হ্যাপি থাকবেন।
আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসব তামিমের সাথে, এবং আমাদের সাথে আছেন তামিমের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা, কিন্তু যেটার জন্য আপনারা মুখিয়ে আছেন, আপনারা একদম তৃষ্ণার্ত হয়ে আছেন এই সেলিব্রিটির সাথে কথা বলার জন্য, আমাদের এই গর্বের এই জায়গা যিনি আমাদের পতাকাকে সবসময় উড্ডীন করে রাখেন তামিম ইকবালের সাথে কথা বলার জন্য, সেই অপশন কিন্তু খুব কম সময়ের জন্য আপনাদের জন্য থাকছে। সো যারা ফোন করতে চান প্লিজ ডু ইয়োর ফোন, আমরা এর মধ্যে ফোন চলে এসেছে মোস্ট প্রবলি, আমরা একটা ফোন কল নিতে যাচ্ছি, ফাঁকে যদি কিছু টেক্সট পড়া যায় মেঘলা।
এক্স্যাক্টলি, অনেক টেক্সট জমে আছে, যেমন সোহেল লিখেছেন মেঘলাপু তামিম ভাই আর ভাবিকে একটু ঝগড়া করতে বলো না, একটু অন এয়ারে ঝগড়া করতে বলো যাতে উনারা একটু শুনতে পারেন। এই জন্য
ঝগড়া তো শুরু হয়েছিল অ্যাকচুয়ালি, আমরা প্রথম যখন ব্রেকে যাই ওইটা অ্যাকচুয়ালি ঝগড়া ওই লেভেলে কখনোই যাবে না, সেটি খুনসুটির পর্যায়ে মনে হয় থাকবে।
এক্স্যাক্টলি, সো আমরা একটি ফোন কলে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিবেন। জি আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি জামাল থেকে বলছিলাম। হাসান
হাসান সাহেব আমাদের সাথে আছেন আজকে, তামিম ইকবাল এবং তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা, যদি কিছু বলার থাকে।
তামিম ইকবালের সাথে কথা
বলতে চাই। জি ভাইয়া শুনছি, বলেন।
জি ভাই আপনি ভালো আছেন?
জি আল্লাহর রহমত, আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। ভাবি কেমন আছেন?
মাস তো ভালো আলহামদুলিল্লাহ।
ভাবি আমি আমি ভাইয়া কেমন আপনাকে একটু দাওয়াত দিয়েছিলাম।
কোন জায়গায় ভাই? বাসা
ডেমরাতে।
আমাদের বাসায় কি আসবেন আপনি?
মুরগি যদি ওই রোস্ট রান্না করেন তাহলে আমি যে কোনো জায়গায় যেতে পারি।
তামিমকে কিন্তু বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে রান্নাটা ভালো হলেই হবে। সে প্রচন্ড ভাবে খেতে পছন্দ করে, এবং ভাবিও ভাবিও আয়েশা সিদ্দিকা যিনি তিনিও না। আপনার ওখানে রান্নার কি ব্যবস্থা রাখবেন? যে রোস্টের কথা যেটা বললো সেটা ব্যবস্থা থাকবে কি? বললো যে মুরগির রোস্ট করতে, সেই ব্যবস্থা থাকবে কি? তাহলে কিন্তু ড্যামরা যাওয়ার প্রস্তুতি নিবে এখনই তামিম।
আচ্ছা হ্যাঁ,
আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম একজনকে যিনি রোস্ট রান্না করে খাওয়াবেন, এবং কেমনা যেন স্রষ্টা মিলিয়েও দিয়েছে তামিম এবং আইসিসির দিকে দুইজনেই কিন্তু প্রচন্ড ভাবে খেতে পছন্দ করে,
দেখেন যে
ফুড এক্সপ্লোরার আর কি
সবই,
এবং মালয়েশিয়াতেও প্রচুর মনে হয় আপনারা হোটেল
যা ইচ্ছা তা খেতে পারবো, সবই করতে পারবো, তারপরও খেতে পারি
কিন্তু ও তো ক্যালোরি ঠিকই মাপে, সে কিন্তু ভালো কুকও আমি যতদূর জানি আইসিসির।
এরকম আজকে দুপুরে আমরা তিন সপ্তাহ পর প্রথম রাইস খেয়েছি।
আচ্ছা আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী ফোন কলে। জি আসসালামু আলাইকুম। জি জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ফোন ধরি না কেন, ভুল হয়ে গেছে, এই যে কানে ধরলাম নাকে খপ দিলাম, এবার কথা বলুন। তামিম আছেন, আছে আয়েশা সিদ্দিকা। আমি বুঝতে পারছি আপনার হাত আঙ্গুলি ছোট হয়ে গেছে এতবার দাবাতে গিয়ে। জি এবার কথা বলুন।
আচ্ছা গুরু, আপনার অনুষ্ঠান শুরু হবে কখন
বলেন কি?
ওকে
বলেন কি, কোন পৃথিবীতে ছিলেন আপনি? অনুষ্ঠান তো শেষ হতে চলেছে রে ভাই, আমি কি করছি এতক্ষণ ধরে?
সেটাই তো কথা, বুঝাই যাচ্ছে না।
আপনি বলছেন অনুষ্ঠান শুরু হবে কখন, বাট আমার সার্ভার বলছে যে কোনো সময় ব্লাস্ট হতে পারে যে পরিমাণ টেক্সট আর ফোন কল আসছে। পরবর্তী ফোন কল, হ্যালো আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
জি কে বলছেন, কোথেকে বলছেন?
জি ভাই, আমি শাকিল ধানমন্ডি থেকে বলতেছি।
শাকিল, আজকের সেলিব্রিটি গেস্ট তামিম এবং আয়েশা সিদ্দিকা, যদি কিছু বলার থাকে আপনার।
জি জি ভাইয়া বলেন, শুনছি।
আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন?
ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি, আপনি ভালো আছেন?
জি ভাই আমি ভালো আছি ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান ভাই, আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনার খেলা সবকিছু অনেক ভালো লাগে।
ধন্যবাদ ভাই, ধন্যবাদ।
জি ভাই আমি ব্যক্তিগত কিছুটা ক্রিকেট খেলি, অনেক লাইক করি ক্রিকেট, বাট ভাই আপনার খেলাটা আমার অনেক ভালো লাগে।
না ভাইয়া দোয়া রাখবেন ইনশাল্লাহ, আমিও চেষ্টা করছি ভালো করে, না আপনারাও কষ্ট করতে থাকেন ইনশাল্লাহ, আপনিও দেখবেন যে এক জায়গায় আমি যে জায়গায় সে জায়গায় আসতে পারবেন।
ওকে, এন্ড একজন বন্ধু আমাদেরকে এসএমএস করেছেন মাহফুজ রামপুরা থেকে, লিখেছেন এফবি তে দৃহা নামে আমার একটা ফ্রেন্ড এর সাথে একটা মেয়েকে দেখে আমার অসম্ভব ভালো লেগে গেছে, মনে হয় ভালোবেসেই ফেলেছি। মেয়েটার নাম মিম, আমি তাকে 11/12/2013, দ্যাট মিন্স 11/12/13 এই তারিখে প্রপোজ করব, আমার জন্য প্লিজ তামিম ভাইয়া দোয়া করবেন।
যারা ধানমন্ডি থেকে আমাদের সাথে আছেন তামিম এবং আয়েশা সিদ্দিকা, প্লিজ বলুন।
তামিম ভাইয়া ভাবি আপনারা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর।
আমি বেশি, আপনি না, আমি বেশি,
আমি এত সুন্দর বউ দেখিনি
আগে। আগে এত সুন্দর বউ দেখেননি?
না,
আসলে গড আমাদের সবাইকে ব্লেস করুক, এবং সত্যি সব জায়গা মিলে দারুণ কানায় কানায় পূর্ণ ছিল ভালো লাগার এই মুহূর্তগুলো, এবং যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন তামিম এবং আয়েশা সিদ্দিকা, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা ভালোবাসার বাংলাদেশে এইভাবে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা হয়তো অল্প সময়ের মধ্যে বিদায় নিতে যাচ্ছি, তার আগ মুহূর্তে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি দুইজনকে, স্পেশালি আপনাদের যে জিনিসগুলো আমাদের শ্রোতা বন্ধুদের মন ছুঁয়ে গেছে, তার মধ্যে তামিমের যে প্যাশন তার বাবা মাকে ঘিরে, তামিমের যে প্যাশন দেশকে ঘিরে, এবং তামিমের যে ভালো লাগা এবং ভালোবাসার জায়গা ক্রিকেটকে ঘিরে, সেই সব বিষয়গুলো সত্যি আমাদেরকে আস্থাবান করছে, অনেক বেশি আত্মবিশ্বাসীও করছে যে সত্যি দেশটার দায়িত্ব এবং দেশের ক্রিকেটের দায়িত্ব খুব দারুণ আত্মবিশ্বাসী কাঁধের উপরেই আছে, এজন্য সত্যি আমাদের সত্যি একটি ভালো লাগার জায়গা। আর আরেকটি জিনিস সত্যি আমাদের কাছে শিক্ষণীয় মনে হয়েছে যে একজন যখন সেলিব্রিটি জায়গায় চলে যান, হাজারো লাখো মানুষ যখন যার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সে যদি মানুষ হিসেবে ভালো থাকে তাহলে নিরঙ্কুশভাবে তার প্রতি নির্ভর করা যায়, তাকে বিশ্বাস করা যায়, যেমনটা বলছিলেন আয়েশা সিদ্দিকা। এবং শেষ মুহূর্তে আমাদের শ্রোতা বন্ধুদেরকে উদ্দেশ্য করে আয়েশা যদি কিছু বলেন। একদম একদম লাস্ট মুহূর্তে একদম আমাদের লিসেনার্স কমিউনিটিকে উদ্দেশ্য করে যদি কিছু বলেন।
সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, তামিমের জন্য স্পেশালি, সামনে টি টোয়েন্টি যেমন বেশি বেশি ভালো রান করতে পারে দোয়া করবেন। থ্যাংক ইউ।
লাস্ট স্পিচ,
যে জিনিসটা বলেছি যে সবাই সেফ থাকার চেষ্টা করবেন আর বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন। আসলে আপনাদের আপনাদের সাপোর্টের কারণেই আজকে আমি তামিম হোক, সাকিব হোক, যাই হোক, আপনারা না থাকলে আমরা আসলে কিছুই না। তো বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন, আমাদের সামনে অনেক বড় বড় খেলা আছে আর আমাদের সবার জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ।
আমিও শেষ করে নিয়ে এসেছি বন্ধু অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে এসে, আমরা একটু আগে শেষ করছি এর পিছনেও কারণ একটি, কারণ আমরা তামিম এবং আয়েশা সিদ্দিকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এই কারণে, যেহেতু তামিমকে ফিরে যেতে হবে তার অনুশীলন চর্চায় খুব সকাল থেকে, যে কারণে আমরা চাই না যে সেখানে কোনো ব্যাঘাত ঘটুক এবং এইভাবেই তার রানের ক্ষুধা কখনো যেন নিবৃত না হয় এবং মাঠে এইভাবেই যেন সে আমাদের সবাইকে এইরকম উচ্ছ্বাসে সবসময় ভরিয়ে তুলতে পারে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এক্ষুনি ফিরে আসছি বন্ধু, আমাদের যথারীতি সময় একটা ৩০ মিনিট পর্যন্ত আমরা থাকবো, আর বিদায় নিয়ে নিচ্ছি তামিম এবং আয়েশা সিদ্দিকার কাছ থেকে।
ওকে, স্টুডিওটা এতক্ষণ অনেক ভরা ছিল, সো হঠাৎ করে খুব খালি হয়ে গেল, খুব খারাপ লাগছে। অ্যান্ড আমাকে ইশারাতে বাই জানিয়ে চলে যাচ্ছেন সবাই, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। এবং একজন বন্ধু এসএমএস করেছেন যে তামিম ভাই মারো ছক্কা, আমি সেটাই বলতে চাই, মার ঘুরিয়ে।
This track was downloaded from fusionbd.com.
Yes friends, আপনি শুনছেন ঢাকা FM 90.4 এবং চলছে আপনারই ফেভারিট স্টেশন, এ ফেভারিট প্রোগ্রাম প্রাণা ভালোবাসার বাংলাদেশ। আর মেঘলা আছি আপনার সাথে, আছেন গুরু এতেশাম, কিন্তু আজকে আমাদের যে অতিথি বন্ধুদ্বয় ছিলেন তারা বিদায় নিয়ে চলেই গেছেন, সেটা তো জানিনি, কিন্তু রেশটা এখনো রয়ে গেছে। অনেক বন্ধু SMS কমেন্ট করছেন এই অতিথি বন্ধুদেরকে নিয়ে, এবং যারা আমাদেরকে শুনেছেন এতক্ষণ ধরে তারা তো জানেনি আজকে আমাদের অতিথি ছিলেন ক্রিকেটার তামিম ইকবাল এবং তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা। খুব খুব ভালো লাগছিল, অনেক এনজয় করছিলাম আমরা সবাই মিলে, সব বন্ধুরা মিলে এত সুন্দর করে খুনসুটি এবং ভালোবাসার গল্প স্বল্প আমাদের সাথে শেয়ার করছিলেন, আসলেই অনেক ভালো লাগার একটা ব্যাপার ছিল। এবং সব বন্ধুরাই খুব খুব ভাবে কানেক্টেড হয়েছেন আমাদের এই বন্ধুদের সাথে, অতিথি বন্ধুর সাথে। আর যারা আমাদেরকে SMS করছেন এবং কমেন্ট করছেন তারা তো করছেনই, কিন্তু যারা এখনো করছেন না শুধুমাত্র শুনেই যাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, বন্ধু আমরা আছি আরো একটু সময় আপনাদের সাথে, একটা ৩০ মিনিট পর্যন্ত, সো এই সময়টুকুর মধ্যে অবশ্যই অবশ্যই আমাদেরকে SMS করুন এবং কমেন্ট করুন। আর SMS করার নিয়ম তো সবারই জানা, তাই আরো একবার জানিয়ে দিচ্ছি, তারপরও মোবাইলের মেসেজ শুনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথামালা আছে সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4, সেখান থেকে সব বন্ধুরা আমাদের সাথে কানেক্টেড হচ্ছেন। আর বন্ধু আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটা তো জানিনি, তারপরও জানিয়ে দিচ্ছি, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলে সেই কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে, এবং সেই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, সেটাই আশা করছি। গুরু আপনি কি বলেন?
অবশ্যই আমি চাই যে আমরা যে কাজ করছি, যেভাবে আমাদের শ্রোতা বন্ধুদের পাশে থাকার চেষ্টা করছি, সেই সেই ব্যাপারগুলোরই রিফ্লেকশন আসলে আমরা দেখতে পাই যখন আপনারা আমাদের ফেসবুক ফ্যান পেজে লাইক দেন অথবা কমেন্টস দেন। এতক্ষণ কথা বলছিলাম তামিম এবং আয়েশা সিদ্দিকার সাথে, তাদের কথা শুনে এবং তাদের সাথে কথা বলে সত্যি মনটা কিছুটা হালকা হলো বলা যেতে পারে, কিন্তু মনটা প্রচণ্ড পরিমাণে বেদনা বিধুর এবং প্রচণ্ড পরিমাণে কষ্টের ভেতর দিয়েই কিন্তু চলতে হচ্ছে বন্ধু। কারণ যখন এই মুহূর্তে আমরা এখানে ভালো লাগার চেষ্টা করছি ভালোবাসার বাংলাদেশে, ঠিক সেই মুহূর্তে সমগ্র বাংলাদেশ চলছে, আর তার চাইতে বেশি করে চলছে বাঙালির হৃদয়, যারা দেশে এবং দেশের বাইরে থেকে এই স্যাটেলাইটের যুগে বিভিন্ন টেলিভিশনের কল্যাণে যারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান হালচিত্র, যেটি কোনোভাবেই আমাদের কাছে কাম্য না। কোনো বাবা, কোনো সন্তান, কোনো মা, কোনো ভাই অথবা বোন কোনো একটি নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কোনো একটি গন্তব্যে যাবেন এবং ফাইনালি বাড়িতে ফিরে আসবেন, এটাই আমাদের স্বপ্ন হতে পারে।
এটাই আমাদের চাওয়া হতে পারে। সেই নিরাপদ ফিরে আসার রাস্তাটা এখন অনেক বেশি মাত্রায় বিপদ সংকুল, অনেক বেশি মাত্রায় কণ্টকাকীর্ণ। সেই ব্যাপারগুলোর অবসান ঘটুক। আমরা জানি না যে কে দায়ী এটার জন্য, আমরা বুঝতেও চাই না যে কে এটার পেছনে সবচাইতে বেশি রেসপন্সিবল। শুধু আমরা দেখতে চাই যাদের হাতে যা এই গণতন্ত্র অথবা এই বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণের চাবি আছে, তারা যেন আরো বেশি মাত্রায় দায়িত্বশীল আচরণ করেন এবং বিনিময়ে দারুণ চমৎকার একটা বাংলাদেশ যেন আমরা দেখতে পারি, যে বাংলাদেশে ঘুম থেকে উঠে নিরাপদে আমরা কাজে বের হব এবং ফাইনালি দিন শেষে কাজ শেষে আবার বাড়িতে ফিরে আসব। আমি যখন রওনা দিয়ে আসি আজকে, তখন দেখা গেল যে পুরোটা ট্রেন জুড়ে হয়তো শখানেক মানুষ, কি পরিমাণ ভীতিকর একটি অবস্থা। তারই একদিন আগে 5 জন মানুষ মারা গেছেন, ট্রেনের লাইনে স্লিপার খোলা ছিল সেই কারণে। এই দাবি কতটুকু ন্যায্য না অন্যায্য, সেই বিবেচনায় বা সেই আলোচনায় আমরা নাই বাজাই, যেটার জন্য আমরা কনসার্ন না, বাট আমরা অবশ্যই কনসার্ন। যদি আমার ভাই, আমার বাবা বা আমার বোন বা আমার কাছের কোনো মানুষ যখন এই সব দড়ি টানাটানির মধ্যে তাদের জীবন যখন বিপন্ন হয়, তা আমরা বিশ্বাস করি বন্ধু, ভালোবাসার বাংলাদেশের মধ্য দিয়ে আমরা সেই প্রার্থনা, সেই আওয়াজ, সেই আহ্বান আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি সবসময়, যে আমরা যেন ভালোবাসা দিয়ে যত রকমের ঘৃণা, ক্ষোভ অথবা লোভ সমস্ত কিছুকে আমরা ভাসিয়ে দিতে পারি। ফাইনালি যেন ভালোবাসার জয় হয়, ফাইনালি যেন দারুণ একটি বাংলাদেশ আমরা সবাই মিলে শুরু করতে পারি। মেঘলা কিছু টেক্সট নিই এবং তারপরে আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসব। আর হয়তো কয়েক মিনিট আজকে যেহেতু সময় পেয়েছি, আমাদেরকে একরকম বাধ্যতামূলকভাবে আমাদেরকে আসলে, আমরা চাইলেই কন্টিনিউ করতে পারতাম কিন্তু এটা ইনজাস্টিস হতো, কারণ কালকে ফিটনেস টেস্ট দিতে যেতে হবে তামিমকে, যেটা খুবই সকালে, যে কারণে তামিমের জন্য প্রয়োজন একটু রেস্ট, একটু রেস্ট নিয়ে তারপরে তামিমের ওই জায়গাতে যাওয়া উচিত, এই কারণে আমাদেরকে তামিমের কাছ থেকে বিদায় নিতে হলো। কিন্তু সময় যেহেতু পাচ্ছি, প্রচুর পরিমাণে টেক্সট আমরা এন্টারটেইন করতে পারি এই ফাঁকে।
রাইট, যেমন বন্ধুরা সবসময় অভিযোগ করেন কেন সব পড়া হয় না, যেমন একজন বন্ধু লিখেছেন, আসসালামু আলাইকুম গুরু, কেমন আছেন? আমি রকিব এবং আমার স্ত্রী মাহফুজা। ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠান আমার স্ত্রীর খুবই পছন্দের, বিশেষ করে আমাকে আপনাকে আমার বউয়ের খুব পছন্দ। 7 বছর হলো বিয়ে করেছি, আমরা অনেক সুখে আছি, আমাদের জন্য দোয়া করবেন।
অনেক দোয়া করি রাকিব এবং মাহফুজা আপনাদের জন্য। আপনারা যেখানেই থাকুন, যেখানেই যান, নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসার বাংলাদেশের সাথে থাকুন। আপনারা যখন এইভাবে কথা বলেন, এইভাবে আপনাদের আহ্বান আকুতির কথা আমাদেরকে জানান, তখন আমরা মনে হয় যে আমরা ঠিক পথে আছি, আমরা মনে হয় ঠিক কাজটি করছি এবং তখন আসলে আমাদের অনুপ্রেরণার জায়গাটা কয়েক গুণে বেড়ে যায়। অনেকেই কিন্তু আজকেও এসেছেন, প্রতিদিন যেমন আসেন আমাদের সাথে সশরীরে দেখা করবার জন্য। আপনাদের এই আগ্রহ এবং আপনাদের এই যে উন্মাদনা, সেটি আমাদেরকে সত্যিকার অর্থে আমাদেরকে নতুন করে পথ চলার শক্তি যোগায়।
রাইট, এবং টঙ্গী থেকে একজন বন্ধু লিখেছেন, ইমন বলেছেন যে, মানুষ বলে ভালোবাসার ব্যথা নাকি মধুর হয়, কিন্তু ভালোবাসার সেই মানুষটা যখন কষ্ট দেয় না, পৃথিবীর কোনো কষ্টই তার কাছে কিছু না, কারণ সে কষ্ট ক্ষণিকের জন্য হয় না, জীবনের প্রতিটা মুহূর্তে তা শুধু কষ্টই দিয়ে যায়। মজার কথা হলো, তবু সেই মানুষটাই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে হৃদয়ে থেকে যায়, তাকে হয়তো এড়িয়ে চলা যায়, ভোলা যায় না।
যথার্থই বলেছে, কারণ কষ্টের ভেতর দিয়ে এবং ভালো লাগার ভেতর দিয়েই মনের যে খিড়কিটা খোলা থাকে, সেখান দিয়েই কিন্তু এই মানুষগুলোর অনুপ্রবেশ ঘটে। হয়তো কষ্টের মধ্য দিয়ে অথবা ভালো লাগার ভেতর দিয়ে তারা বহু বছর জুড়ে সেই মনের ঘরে রাজ করে। সেই কারণে আমি বলি, খিড়কি দরজা দিয়ে সেই ভালো লাগার কষ্ট অথবা ভালো লাগার ভালোবাসাটা আসুক, তাতে কোনো দোষ নেই, তবে আপনিও চেষ্টা রাখবেন আপনার সদর দরজাটা খুলে রাখতে, যাতে করে কোনোভাবে যদি কোনো কষ্টের কারণ হয়ে যায়, তাতে যেন আপনার জীবনটা ডিস্ট্রয় করে না দিতে পারে। আপনি আগে, আপনার জীবন আগে, আপনার ভালো লাগা আগে, তারপর বাংলাদেশ, তারপর পৃথিবী, তারপর সবকিছু। সে কারণে কখনোই যেন আপনি বেসামাল না হয়ে যান, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি থাকা চাই।
এক্স্যাক্টলি, এবং মোহাম্মদ ইব্রাহিম আমাদেরকে এসএমএস করেছেন, ইব্রাহিম হোসেন লিখেছেন, তামিম ভাইয়ান, আয়েশা আপু, গুরু, মেঘলা আপু, চিরজীবন ভালো থাকবেন, এবং তামিম ভাইয়া 2014 তে টি-20 কাপ আমরাই জিতবো এই আশা করছি।
আসলে দারুণ একটা স্পিরিট আমরা মুখিয়ে আছি, 2014
এবং ফাইনালি কয়েকটা ভেনু নিয়ে আমাদের কন্ট্রাডিকশন চলছিল, সেটি অলরেডি সেটেল ডাউন হয়েছে। যারা আইসিসির যারা এসেছিলেন পরিদর্শক দল তারা স্যাটিসফাইড হয়েছেন। এগুলো সত্যি ভালো খবর বাংলাদেশ ক্রিকেট আঙ্গনের জন্য, এবং আমরা 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 লুকিং অ্যাহেড যে একটা ভালো কিছু হতে চলেছে 2014 তে।
ওকে, সাবিহা জাহান কোনা আছে, ওকে উনি আমাদের সাথে ফেসবুকে জয়েন করেছেন, আছেন আমাদের সাথে। আহসান হাবিব রাজ গুরুকে অনেক শ্রদ্ধা জানিয়ে একটি টেক্সট করেছেন, আছেন জহির রায়হান, আছেন হৃদয় খান লিখেছেন নাইস, মোহাম্মদ দুলাল খানও যুক্ত হয়েছেন, এবং আছেন আমাদের সাথে আরিফ আহমেদ। খুব ভালো লেগেছে ওনার কাছে আমাদের এই প্রোগ্রামটা, সেই মতবাদ এখানটাতে লিখেছেন, ব্যক্ত করেছেন। মমিনুল ইসলাম লিখেছেন যে আমি অনেক ভালোবাসি তামিম ভাইকে অ্যান্ড অল বাংলাদেশ টিমকে, আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। মোহাম্মদ মেহেদি হাসান আমাদের সাথে যুক্ত আছেন, আছেন কাইয়ুম খান উল্লাসও যুক্ত আছেন ফেসবুকের মাধ্যমে, এবং ইশরাত জাহান লিখেছেন তামিম ভাই লুকিং সো নাইস। মানে দুজনই চলে গেছেন গুরু, কিন্তু সেই রেশটা কিন্তু এখনো রয়ে গেছে স্টুডিওতে, এবং কমেন্ট এবং আমাদের যে কমন এস এম এস পোর্ট আছে দুটোতেই এখনো কিন্তু অনবরত টেক্সট এবং কমেন্ট আসছে।
ভালোবাসার বাংলাদেশের এটাই হয়তো একটি ইটসেলফ ইউএসপি বলবো, যখনই যে আমন্ত্রিত অতিথি আসেন তারা তাদের রেশ এবং আবহ ছড়িয়ে যান, যে কারণে আহনাফকে নিয়ে অনুষ্ঠান করার পর আজ পর্যন্ত আহনাফের কালেকশন মানি প্রায় 94 লক্ষ টাকার উপরে, যেটি আমাদের জন্য স্বপ্নের মতো ছিল। এই এরকম ভাবে একটার পর একটা ঘটনা ঘটতে চলেছে। আজকে আমার সাথে অনেকেই এসেছেন, স্পেশালি আমার পাশে একজন আছে, একটা প্লিজ একটু কাছে আসো তুমি, আমার মানে এত কিউট এই বাচ্চাটি, ও সে হয়তো তার কাছের মানুষজনের সাথে এসেছে। তো নাম কি?
মাহাথির মোহাম্মদ।
মাহাথির মোহাম্মদ, তাহলে তো আমি স্বপ্ন দেখতেই পারি, যেমন একজন মাহাথির মোহাম্মদের কারণে একটি দেশ পরিবর্তন হয়েছিল। এই কিউট, এই দারুণ বাবলি টাইপ দেখতে এই ছেলেটি মাহাথির মোহাম্মদ, ইন ফিউচার সে ধরনের লিডারশিপ যেন তার হাত দিয়ে তৈরি হয় এবং বাংলাদেশ যেন এই প্রজন্মের হাত ধরে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায়। মাহাথির অনেক ধন্যবাদ এত রাত জেগে সবার সাথে এসে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। ঠিক আছে, ভালো থাকবে।
ওকে, আছেন আমাদের সাথে আলী, ফেসবুকে লিখেছেন গুরুটা না অনেক ইয়াং।
গুরুটা বলতে?
গুরুটা,
আরে বলিস কি, আমি তো বুঝতে পারিনি কথার মানে।
গুরুটা না, আচ্ছা 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 আচ্ছা, খুব মজা করে লিখেছেন।
মানে এইটা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল, জানিস যে আমি এ ধরনের একটা প্রোগ্রাম করছিলাম, প্রোগ্রামটা এরকম ছিল খুব ছোটবেলায় ক্লাস 7 কি 8 এরকম, ধর একটা ছোট্ট কবিতা লিখছিলাম, যে কবিতাটার আগে হয়তো একদিন বলেছিলাম, এরকম ছিল কবিতাটা, ওরে তুই জন্মালি যাবে নিথর নিচুপ সুপ্ত এ পৃথি তড়ি ঘড়ি জাগে, হঠাৎ দেখিনু যে চারিপাশ আনন্দে আধার, তোর লাগি মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে দুসুখ তাগো ভরে উঠে জলে, পরম স্নেহে তোকে বুকে চেপে বলে, দেখে যা দেখে যা রে তোরা সবে সাত রাজার ধন, সোনার সেত আমি হীরের সে খাটি ওরে মোদের বাজান, আমি তোর বিবেক সেদিন চিৎকার করে বলেছিল, তোর মাঝে বেঁচে থেকে এ ধারায় সার্থক হয়েছে মোর জন্ম, আমি ধন্য আমি ধন্য, সেই বিবেক আমি আজ এতকাল পরে তোকে আবার জিজ্ঞাসায়, তুই নাকি পুরুষ, বল কি তার পরিচয়, স্বভাব দেখি তার পরিচয়, তুই ব্যক্তিত্বহীন পুরুষত্বহীন পুরুষ জাতির কলঙ্ক তুই, আমি আছি সেদিনের প্রত্যাশায়, কবে আসবে সেদিন যেদিন যুবক ভালোবাসা পেতে কাঙালের ন্যায় পথে পথে ঘুরবে না, কুকুরের ন্যায় হাপিত্তেষ করে যুবতীর পথপানে তাকিয়ে রাবে না, বরং নিজকে এমন গুণে গুণান্বিত করবে, সেও ব্যক্তিত্বকে এমন সাজে সাজাবে যা দেখে ওই যুবতী ছুটে এসে তার কাছে নত হয়ে বলবে, ও হে যুবক আমি তোমার ভালোবাসার প্রার্থী, আমায় তুমি ফিরিয়ে দিও না, কবে আসবে সেদিন, আমি আছি সেদিনের প্রত্যাশায়।
আমি তো কোথায় হারিয়ে গেলাম,
আমি হারিয়েছি কোথায় জানিস, ওই একটা ওই হোমিওপ্যাথির উপর একটা কলেজ আছে, নামটা আমার মনে পড়ছে না, মিরপুর 14 নম্বর এলাকাতে, খুব ছোটবেলাতে আমি তখন 8-9 পড়ি এরকম সময়, ওইখানে এই কবিতাটা নিজের লেখা, এই কবিতাটা তখন আবৃত্তি করেছিলাম,
এটা স্বরচিত,
এক্স্যাক্টলি ওই সময় কিন্তু 8-9 এর কথা বলছি, এবং তখন লেখার খুব চেষ্টা ছিল আর কি। তো তখন একজন আমার কাছের বন্ধু, সে আমাকে আমার প্রশংসা করতে গিয়ে বলছিল, তুই না তুই তুই একটা মোস্ট ফাউল, মানে আমার জীবনে এর চাইতে বড় প্রশংসা হতে পারে, আসলে সে বিশেষণ খুঁজে পাচ্ছিল না যে কিভাবে সে নিজেকে এক্সপ্রেস করবে,
এতই ভালো লেগেছে যে
লাস্ট টাইম বলতেছে তুই একটা মোস্ট ফাউল, মানে কনভার্সেশনের কমতি পড়ে গেছিল আবেগের আতিশয্যে। আমার এই বন্ধুটা যেভাবে বলছে হঠাৎ এই কারণে মনে পড়লো কথাগুলো, কি যেন লিখেছে,
যে গুরুটা না অনেক মানে এটার মধ্যে খুব মজার একটা খুব ভালো লাগা একটা কিউটি ব্যাপার ছিল।
যেমনই থাকুক বয়স কিন্তু চল্লিশ ছুঁই ছুঁই, সবসময় মনে থাকে এটা, বহু কালে কালে বহু বেলা হয়ে গেল, আরো ভালো কিছু করে যদি দুনিয়া থেকে যেতে পারি তবে হয়তো জীবনটা সার্থক হবে।
ওকে, মাসুদ তালুকদারও লিখেছেন যে গুরু জটিল লাগছে। এনিওয়ে, আপনার সাথে তামিম ইকবালের যে ছবিটা আমরা ফেসবুকে একটু আগে আপলোড করেছি সেটার কমেন্ট অনেক অনেক আসছে। যেমন নাজমুল গাফার জাবে লিখেছেন, গুরু আপনি বেস্ট অ্যান্ড আপনাকে সালাম। আছেন হৃদয় চৌধুরী, আমরা কেমন আছি জানতে চেয়েছেন। এবং আরেকজন বন্ধু জানতে চেয়েছেন যে আচ্ছা, এটা অনেক আগের কমেন্ট বাট পড়ছি, যে আজকে কি কালারের ড্রেস পরে এসছেন, এটা SMS এ জানতে চেয়েছেন। যেহেতু ফেসবুকে উনি নেই তাই ছবিটা দেখতে পাচ্ছেন না,
আমি নর্মালি আসলে জিন্স টি শার্ট পছন্দ করি, যে টি শার্টটা পরে আছি সেটি হচ্ছে লাল এবং অ্যাশ কালারের কম্বিনেশন, সাথে নেভি ব্লু ডিপ ব্লু জিন্স,
আবার হোয়াইটও আছে,
হোয়াইট কালারের ছড়াছড়ি,
একদম খুবই সুন্দর। এন্ড অমিল আছেন কাউরান বাজার থেকে, লিখেছেন যে গুরু আমরা আপনার প্রাণ ভালোবাসার বাংলাদেশ খুব প্রচন্ড ভাবে শুনি এবং আপনার ভালোবাসার কাহিনী আমরা শুনতে চাই।
আমার ভালোবাসার কাহিনী ইজ ভেরি সিম্পল, আমি যদি দু লাইনে বলি এখনই বলে দিতে পারি, আর যদি বিস্তারিত শুনতে চান কোনোদিন আবার ডিটেলস এ বলবো। সেটি হচ্ছে আমার, আমি বিবাহিত, আমার বউ এবং আমার একমাত্র সন্তান আহমান আইমান আইমান এতেশাম, এবং এই তো এই মিলিয়ে আল্লাহ রহমতে ভালো আছি।
ওকে, এন্ড তামিম ইকবাল যেরকম বলেছিলেন একটু আগে যে গুরু আপনি যদি নিশ্চয়ই প্রেমে পড়েছেন এবং আপনার যদি সেই জিনিসটা ডিফাইন করতে বলে যে প্রথম দেখাতে কেমন লেগেছিল, তো সেই কোশ্চেনটা যদি আমি এখন বন্ধুদের পক্ষ হয়ে বলি, তো আপনি কিভাবে এটাকে ডিফাইন করবেন বা এক্সপ্লেইন করবেন?
আমার প্রথম যে ব্যাপারটা আমার ভিতরে ফিল হয়েছিল সেটা অনেকটা এরকম, যে আমি বাইরে যত বেশি গুছিয়ে নিজেকে উপস্থাপন করি না কেন, ভেতরে ভেতরে অনেক বেশি অগোছালো আমি। ওই মানুষটিকে দেখে মনে হয়েছিল যে আমি একজন মানুষ হয়তো পেতে চলেছি যে আমার এই অগোছালো জীবনটাকে গুছিয়ে নেবে, তবেই হয়তো বাইরের পৃথিবীতে আমি এই ধরনের গোছানো কাজগুলো করতে পারব, যদি সে ব্যাকবোন হয়ে পেছন থেকে আমাকে সেই সাহস এবং সেই শক্তিটা যোগায়। ফাইনালি ইটস ডান এবং এটা ইটস হ্যাপেন্ড, যে কারণে আমার বাইরের পৃথিবীকে ফেস করাটা অনেক বেশি সহজতর হয়ে গেছে। অল ক্রেডিট গোজ টু দ্যাট উইমেন।
ও মাই গড। ওকে, এন্ড পাপন লিখেছেন যে অনেক সুন্দর একটা কবিতা গুরু, এবং আদনান আরিফ লিখেছেন যে গুরু আপনার কবিতা খুবই সুন্দর, এই কবিতা আমার মনকে জাগ্রত করেছে, থ্যাংক ইউ।
এবং এটা কেন লিখছিলাম জানি, সেটার একটা পটভূমি ছিল, আমরা এখনো দেখি বাট ওই সময় আরো বেশি দেখতাম যে মেয়েদের স্কুলের সামনে ছেলেরা এই যে বসে থাকতো ওই কম বয়সে আর কি, তো ওদেরকে উদ্দেশ্য করে অ্যাকচুয়ালি আমার এই কবিতাটা লেখা ছিল, যে এইভাবে সময় ক্ষেপণ না করে নিজেদেরকে অ্যাকচুয়ালি তৈরি করা উচিত, যাতে করে মেয়েরা এসে বলে যে আমি তোমাকে ভালোবাসি, এইরকম একটা পটভূমিতে লেখা ছিল ব্যাপারটা।
খুব মানে ওই সময় ক্লাস 8-9 এ পড়ার সময় এইরকমই চিন্তা আপনার মাথার মধ্যে,
এবং এটা অনেকটা তুই যেমন বলছিস এরকম প্রেজ ওয়ার্ড দিয়ে কথা কিন্তু অনেক তখন শুনেছি আর কি, কিন্তু ওই কারণে হয়তো লেখার প্রতি আমার প্রচন্ড ঝোঁক ছিল, যেটা এখন অনেকখানি হয়ে ওঠে না, তারপর মাঝে মাঝে হয়তো শেয়ার করি তোর কাছে, হঠাৎ কোন মাথায় চলে আসে তখন বলি।
শায়রি আপনি বলেন, যেমন এই কবিতাটা আজকে শুনলাম, তো এরকম নিশ্চয়ই আরো কবিতা
আমি হ্যাঁ টুকটাক কিন্তু প্রচুর লিখতাম, প্রচুর লিখতাম,
আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন,
অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করবো,
হ্যাঁ ইনশাল্লাহ। আর আছেন আমাদের সাথে রাহাত মিনহাজ, লিখেছেন যে মেঘলা পয়েন্ট গুরু এহতেশাম আপনাদের দুজনের কথা আমার খুব ভালো লাগে এবং আপনাদের প্রোগ্রামটা খুব ভালো লাগে এবং আই লাভ গুরু। ওকে, আছেন বাপি হোসেন আমাদের উদ্দেশ্যে লিখেছেন আমরা কেমন আছি এবং কখনো আমাদের এই প্রোগ্রামটি মিস করে না, এবং আরো অনেক বন্ধু আছে যেমন সোহাগ লিখেছেন যে আমাদের এই প্রোগ্রামটা উনি অনেক সময় অনেক এপিসোড মিস করেন, সো বন্ধু আপনাদেরকে বলছি যারা প্রোগ্রামটা অনেক সময় মিস করে ফেলেন আমাদের এপিসোডগুলো, তাদের টেনশন করার কোনোই কারণ নেই, কারণ আমাদের একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করে রাখা আছে, আপনি ইচ্ছে করলেই ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে যে কোনো প্রোগ্রাম শুনতে পারেন, এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে ডাব্লিউ 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 www.dhakafm904.com এবং এই সেম ওয়েবসাইটে এসে আপনি যদি দূর দূরান্তে থাকেন, দেশের বাইরেও থাকেন, তাহলে আপনি অনলাইনে আমাদের এই প্রোগ্রাম শুনতে পারবেন। আর ফেসবুকের কথা সবসময় আমিও বলি, গুরু বলেন, সো আজকে গুরু বলেননি এখনো,
অবশ্যই বলছি যে আপনারা অবশ্যই 6260 আমাদের ডেডিকেটেড পোর্টে আপনারা টেক্সট পাঠান, এবং সেই সাথে আমাদের যে ডেডিকেটেড ফেসবুক আইডি আছে www.facebook.com/dhakafm904, 195,000 প্লাস যেটা লাইকিং, সেখানে আপনারা লাইক দিন এবং কমেন্টস করুন যেখানে আমাদের পিকচার আপলোড করা হয়েছে। এটা প্রয়োজন এই কারণে যাতে করে আমরা বুঝতে পারি এবং সবাইকে বুঝাতে পারি আমরা সঠিক পথে আছি।
এক্স্যাক্টলি, এবং আমাদের লাইকিং এর পেজের লাইকিং এর পরিমাণ এখন হয়ে গেছে 197,000 প্লাস। ওকে, এটি হচ্ছে আমাদের ঢাকা এফএম এর রিয়েল ফ্যান পেজ। আর বন্ধুরা, একবার বলে দিই যে আজকে আমাদেরকে ফেসবুকে যে যত বেশি কমেন্ট করবেন এবং এসএমএস করবেন, যে যত বেশি আমাদের কমন এসএমএস পড়ছে, মানে 16260 তে যে যত বেশি এসএমএস করবেন, তাদের মধ্যে থেকে একজনকে এবং ফেসবুকে যারা কমেন্ট করবেন তার মধ্যে থেকে একজনকে, মোট দুজনকে আমরা নির্বাচিত করব আগামী সপ্তাহে, এবং তারা সুযোগ পাবেন গুরু হিতেশামের সাথে কথা বলার। সো বন্ধু, আপনি অনবরত কন্টিনিউয়াস আপনি কমেন্ট করতেই থাকুন, অবশ্যই এসএমএস করবেন, এবং নিয়মটা জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে যে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ আছে সেটির অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সেইখানটিতে আমাদের যে দুটো পোস্ট আপলোড করা হয়েছে আপনি যে কোনো একটিতে অনবর কমেন্ট করতে পারেন, অনেকগুলো কমেন্ট করতে পারেন, সো যে যত বেশি কমেন্ট করবেন তিনি আগামী সপ্তাহে কথা বলার সুযোগ পাবেন গুরু হিতেশামের সাথে। এবং আমি জানি কোনো বন্ধুই এটা মিস করতে চাইবেন না কখনোই, আর সেটা এসএমএস এবং আমাদের ফেসবুকে কমেন্টের পরিমাণ দেখে খুব ভালো মতোই বোঝা যাচ্ছে। সো আছেন এই মুহূর্তে ফেসবুকে মোহাম্মদ, ওকে, সোভান জানিয়েছেন আমাদেরকে শুভকামনা, আব্দুল কাদের লিখেছেন যে সো নাইস অফ গুরু অ্যান্ড অসাম লিখেছে আজকের প্রোগ্রামটা, এবং আছেন মোহাম্মদ জুবাইর লিখেছেন গুরু আই লাভ ইউ, অ্যান্ড মারুফ খানও যুক্ত হয়েছেন আমাদের সাথে ফেসবুকে। প্রিন্স সোহেল লিখেছেন বাহ গুরু আপনার স্বরচিত কবিতাটা খুবই সুন্দর লাগলো, অ্যান্ড সুমন খান লিখেছেন নাইস পিকচার, মানে গুরু আর তামিম ইকবালের যে ছবিটা আমরা একটু আগে আপলোড করেছি ফেসবুকে সেই ছবিটার প্রশংসাই করেছেন। অ্যান্ড আছেন আহমেদ অনিক লিখেছেন বেস্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ, প্রাণা ভালোবাসার বাংলাদেশ, থ্যাংক ইউ, অ্যান্ড গুরু কিছু বলেন,
ধন্যবাদ ঢাকা এফএম অথরিটিস যারা এই প্রোগ্রামটিকে সবসময় সাহস এবং শক্তি যোগিয়ে চলেছেন, ধন্যবাদ আমাদের প্রাউড স্পন্সর গ্রুপ প্রাণা।
অফকোর্স, অ্যান্ড বন্ধু আমি জানি যে অনেক অনেকেই আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান তার জীবনের কথা, ওকে, তার জীবনের কথা বলতে চান, তো তারা ইচ্ছে করলে আমাদের এই প্ল্যাটফর্মে এসে শেয়ার করতে পারেন তার জীবনের কথা, ভালোবাসার কথা, সফলতার কথা, যে কোনো কথা, এবং প্রয়োজনে কিন্তু আমরা আপনাদের আপনাদের ঠিকানা আপনাদের পরিচয় আমরা সেটা ওকে আমরা সেটা লুকিয়েও রাখতে পারি, ইনশাল্লাহ সে ব্যাপারে কোনো সমস্যা নেই এবং কোনো ওয়ারিড হওয়ারও কারণ নেই। সো আপনি এখানে আসতে চাইলে ইজিলি চলে আসতে পারেন, এবং সেটার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, তিনি স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে, ওকে। অ্যান্ড ওকে, সো বন্ধু এখন ঘড়িতে সময় ঠিক রাত 1:23, অ্যান্ড গুরু,
এবং কমেন্টস আমরা পড়তেই থাকবো, এবং পেছনের নয়েজটা একটু বন্ধ রাখো যাতে করে কমেন্টসে আমি কনসেন্ট্রেট করতে পারি।
ওকে,
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
ওকে, আর বন্ধু আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, আর ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক রাত 1:23, অনেক বন্ধুই আছেন আমাদের সাথে, এবং এই মুহূর্তে মেঘলা কথা বলছি আছেন গুরু হিতেশাম, একটু পরে বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে, আর শেষ বেলায় গুরু, ওকে, বাট কিছু এসএমএস এন্ড কমেন্টস তার আগে পড়ে নেই, যেমন প্রীতি আছেন আমাদের সাথে পঞ্চগঞ্জ থেকে, আর আছেন কুসুম কাপাসিয়া থেকে, লিখেছেন যে আপু তোমাদের আমি তোমাদের নতুন বন্ধু, সো আমাকে ওয়েলকাম করো, অ্যান্ড ওয়েলকাম করলাম কুসুম আপনাকে, আর আছেন এই মুহূর্তে সবুজ আহমেদ ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত আছেন, আছেন মোহাম্মদ শরীফ লালবাগ থেকে, ওনারা সবাই আমাদেরকে এস এম এস করেছেন। রাফসানও আছেন মাদারীপুর থেকে, আছেন আছেন আমাদের সাথে ইমরান, উনি মিরপুর থেকে যুক্ত হয়েছেন, এবং আছেন উত্তরা থেকে কবির, দিনাও যুক্ত হয়েছেন উত্তরা থেকে, এবং আছেন জহির গাজীপুর থেকে, লিখেছেন গুরু আমি রুমাকে অনেক ভালোবাসি, এই কথাটা আপনার সাথে শেয়ার করলাম। উনি আরো একটি কথা লিখেছেন যে মনে হয় যে আপনার কাছে যদি সব কথাই শেয়ার করি তখন মনটা খুব হালকা হয়, খুব ভালো একটা অনুভব ফিল করি আমরা সবাই, এবং আমি বিশেষ করে, এটা জহির লিখেছেন গাজীপুর।
জহির আপনাকে ধন্যবাদ, আসলে এটার মধ্যে কোনো চমৎকারিত্বের কিছু নাই, বিষয়টা এমনই হয়েছে যে বহুদিনের সম্পর্কের কারণে, অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার কারণে আমাদেরকে আপনার একান্তই আপনার লোক বলে মনে হয়েছে, যে কারণেই হয়তো এরকম মনে হয় যে একান্ত নিজের মানুষের কাছে মনের গভীরের কিছু কথা বললে আমি হালকা হতে পারবো, যা নর্মালি হয় মানুষ, এবং এই কাজটি করবেন। আমাদেরকেই যে বলতে হবে তা কিন্তু জরুরি না, যখন কোনো বড় রকমের প্রবলেমে পড়বেন, কোনো সমস্যা আপনার মাথায় এলোমেলো হয়ে যাবে, তখন খুব কাছের একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেন তার সাথে সেই ঘটনাটা শেয়ার করবেন, তাহলে দেখবেন যে সেই ঘটনাটাকে ঘিরে যে টেনশনটা দুইজনের মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনার মাথাটা কিছুটা হলেও সুস্থির হবে এবং সেই মাথা থেকে ভালো সিদ্ধান্ত বা ভালো কর্ম পরিকল্পনা বের হবে, কারণ টেনসড মাথাতে কখনোই ভালো সিদ্ধান্ত বের হওয়ার কথা না। তাই টেন্সটাকে রিলিভ করার কিন্তু এটি একটি বড় মাধ্যম, যে খুব কাছের কোনো মানুষের সাথে সেই ঘটনাটা শেয়ার করে টেনশনটা কিছুটা রিলিভ করে নেওয়া।
এক্স্যাক্টলি, এবং এর জন্যই বন্ধু এই প্ল্যাটফর্মটা তৈরি আপনাদের সবার জন্য, সো আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের এখানটিতে চলে আসতে পারেন, আপনার কথা শেয়ার করতে পারেন। একটু আগেও বলেছি, সো আর একবার বলতে চাই আপনি কিভাবে আমাদের এখানটিতে এসে কথা বলতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে প্রথমে এস এম এস করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, তারপর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে, অথবা আপনি আমাদের অফিসে এসে ডিরেক্ট কন্ট্যাক্টও করতে পারেন। সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার 15 ফ্লোর গুলশান 1, এখানটিতে এসে আপনি আমাদের প্রোগ্রাম প্রডিউসার ইন্তজার ভাইয়ের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বারদের সাথেও আপনি কমিউনিকেট করতে পারেন। সো আছেন এই মুহূর্তে ফেসবুকে মোহাম্মদ ফরহাদ, লিখেছেন গুরু এবং আপু কেন আমার এস এম এস পড়েন না, এটা আক্ষেপ করেছেন, সো ফরহাদ এখন পড়ে দিলাম, মনে হয় আর আক্ষেপটা থাকবে না। জাহিদ বিশ্বাস লিখেছেন যে গুরুকে হাজারো সালাম, অ্যান্ড আরিফিন শুভরাজ আমাদের সাথে আছেন, আছেন নাজমুল নাইমুল ইসলাম আরিফ, মোহাম্মদ মাইশুর, ওকে মশিউর রহমান নীরব আছেন আমাদের সাথে, আরো অনেক বন্ধু এইভাবে কানেক্টেড হচ্ছেন এবং হতেই থাকছেন প্রতিদিন প্রতিনিয়ত, এবং প্রতি সপ্তাহে আমাদের সাথে নতুন নতুন অনেক বন্ধুই যুক্ত হচ্ছেন, আর এই সংযুক্তি সবসময় অব্যাহত থাকুক আমাদের সাথে এটাই কামনা করছি। আর তারপর আমাদের যে অতিথি বন্ধু এসেছিলেন তামিম ইকবাল এবং আয়েশা সিদ্দিকা আপু, ওনাদেরকে নিয়েও অনেক উইশিং এস এম এস অ্যান্ড কমেন্টসও আছেন, সো তাদেরকেও আমাদের আমার পক্ষ থেকে অনেক শুভকামনা বন্ধু আপনাদের সাথে। সো গুরু আপনি শেষ বাণীটা
অনুষ্ঠান শেষ করছি বন্ধু, একদম শেষ মুহূর্তে, যখন যে মুহূর্তে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে বিদায় নিচ্ছে, তখন মানুষ পটে যে চিন্তাটা সবার আগে ক্লিক করছে সেটি হচ্ছে বাইরের পৃথিবী, বাইরের পরিস্থিতি স্বাভাবিক আছে তো, শান্তিময় আছে তো, যেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়, যেখানে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে পা ফেলা যায়। আমি তো কোনো দোষ করিনি, দেশের ক্ষমতার ভাগাভাগি নিয়ে এই যে ইঁদুর দৌড়, তার জাতাকলে তো আমি পিষ্ট হওয়ার জন্য এমন কোনো অন্যায় করিনি, তাহলে আমি কেন এই টেনশন নিয়ে আমার বাড়ি থেকে বা আমার ঘর থেকে বা আমার কর্মস্থল থেকে বের হব, যখন যে মুহূর্তে আমাকে এই ভাবনা বেসামাল করবে যে আমি যদি আজকে স্রষ্টা না করুক পৃথিবী থেকে গত হয়ে যায়, আমার আইমানের কি হবে, আমার একমাত্র পুত্র সন্তান যার বয়স মাত্র দেড় বছর, তার কি হবে, সে কিভাবে এই পৃথিবীতে সার্ভাইভ করবে, সে কিভাবে এই 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 জঞ্জালময় দেশের মধ্যে ঠিকভাবে নিঃশ্বাস নেবে, দেড় বছরের একজন শিশু যার
পৃথিবী সম্বন্ধে সামান্যতম সম্মুখ ধারণা তৈরি হয়নি, তাকে কিভাবে আমরা এরকম অন্ধকার পরিস্থিতির মধ্য দিয়ে ফেলে দিয়ে আমি এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। কোনোভাবেই আমাদের কাম্য না, কোনোভাবে আমাদের কাম্য না এই পরিস্থিতির এই রকম ভাবে কোন মানুষের জীবনের যবনিকা পাত ঘটুক, কোন জীবন থমকে যাক হঠাৎ করে। স্বাভাবিক মৃত্যু সবার জন্যই কাম্য, কোন অস্বাভাবিকতার ভেতর দিয়ে এই দেশটা যেন আর সামনের দিকে না এগিয়ে যায়। কত গর্বের জায়গা থেকে, কতবার এই ভালোবাসার প্ল্যাটফর্ম থেকে বলেছি যে এই গার্মেন্টস আমাদের জন্য সত্যি গর্বের দারুণ একটি জায়গা। আমি নিজে স্ট্যান্ডার্ড গার্মেন্টসকে কাছ থেকে দেখেছিলাম, দাঁড়ালেই মনে হয় যে দারুণ এক অঙ্গরাজ্য এটি। সেদিন টেলিভিশনে সেটিকে পুড়ে ছাই হতে দেখেছি। আমি বিশ্বাস করি না সরকারি বা বিরোধী পক্ষ কেউ এই কাজটি করেছে, যারা করেছে তারা অবশ্যই দুষ্কৃতিকারী। এই সকল দুষ্কৃতিকারীদের হাত থেকে, এই সকল দুর্বৃত্তায়ন থেকে এই দেশটাকে রক্ষা করতে হবে বন্ধু। রক্ষা করার দায়িত্ব একান্তই আপনার এবং আমার। আমরা যদি সমস্ত কিছু থেকে এভাবে হাত গুটিয়ে বসে থাকি, শুধুই যদি চায়ের কাপে ঝড় তুলি, পেপারে সকালবেলায় পত্রিকাটি দেখি আর এইভাবে রাজনীতিকদেরকে গালিগালাজ করি, আমি বলি নৈতিক কোনো দায়িত্ব নেই রাজনীতিকদের এইভাবে গালিগালাজ করার। বরং আমাদের মধ্যে যদি সত্যি সেই সততা, নৈতিকতা বোধ এবং সেই পোটেনশিয়াল থেকে থাকে, তাহলে এই রাজনীতির মধ্যে আমাদেরকেও অংশ নিতে হবে, নিয়ে এই দেশটাকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করার প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করতে হবে। আমরা যেন সাধারণ মানুষ, সাধারণ জনগণ, তারা যেন কোনোভাবে আর কোনো কিছুর মধ্যে নিষ্পেষিত না হই, কোনোভাবেই আমরা যেন আর কোনো কারো দ্বারা, কোনো পক্ষের দ্বারা ভিক্টিমাইজ না হই। শেষ মুহূর্তে বিদায় নিতে এসে এই কথাটাই বারবার বলতে ইচ্ছে হচ্ছে, যাদের হাতে আমাদের দেশের এই চালিকা শক্তি চাবিকাঠি তুলে দেয়া আছে, যে সরকারি বা বিরোধী পক্ষ, সেই সব রাজনৈতিক উদ্দেশ্যে একটি কথাই বলবার ইচ্ছে হচ্ছে, আমরা জনগণ, উই আর নট মেশিনস, উই হ্যাভ নট মেশিনস মাইন্ড অর মেশিনস হার্ট। আমরা সাধারণ মানুষ, আমাদের মন আছে, একটু কষ্টে আমরাও কাতরে উঠি। কেউ হারিয়ে আমাদের মাঝ থেকে চলে গেলে কাছের মানুষ, আমাদের ভেতরটা চুরমার হয়ে যায়, একটা পরিবারের জীবন থমকে যায় খাড়ার পরে। সেই জীবন থেকে আমাদেরকে মুক্তি দেন, আমাদেরকে নিশ্চিদ্র নিরাপদ বাংলাদেশ দেন। এবং সেই জনগণ যারা আমাদের লিসেনার্স কমিটির মধ্যে আছে, তাদেরকে আমি অনুরোধ করতে চাই, বলতে চাই, লেট আস ফাইট ফর এ নিউ লাইফ, লেট আস ফাইট ফর এ নিউ ওয়ার্ল্ড, লেট আস ফাইট ফর এ ডিসেন্ট ওয়ার্ল্ড, লেট আস ইউনাইট অল টুগেদার, লেট আস ইউনাইট অল টুগেদার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অতি অবশ্যই নিরাপদে থাকুন। আজ বিদায় নিচ্ছি বন্ধু।
বন্ধু গুরু এতেশ্রাম বিদায় নিয়ে চলে গেলেন। অনেক বন্ধুই বলছেন যে আপু গুরু চলে যেও না, কিন্তু চলে যেতেই হবে, আসলে চলে যাওয়ার সময় আসলে হয়ে এসেছে। ওকে, সো যাবার আগে বলতে চাই প্রথমে যেটা বলেছিলাম যে কালকে সাইফুরসের আসাদ গেটে IELTS শুধু শুক্রবার ব্যাচের ক্লাস শুরু বিকেল তিনটে থেকে। ক্লাস নেবেন সাইফুরসের নির্বাহী পরিচালক ও জেনন এক্সপার্ট এবং সকলের প্রিয় ATM স্যার। ছাত্র ও শিক্ষকদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই স্পেশাল ব্যাচটি একটি সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে ফোন করুন 01713 4320 33। এবং আর একটি নাম্বার আছে 01713 01781। ওকে, এবং সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা যাদের শেষ হয়েছে, তাদেরকে মানে রিকোয়েস্ট করছি যে বাসায় বসে না থেকে সাইফুরসের যে স্কুল ইংলিশ কোর্স আছে সেটি করে ফেলো। কোর্সটি তোমার ইংলিশের ভিত্তিকে সারা জীবনের জন্য মজবুত করে দেবে। বিস্তারিত জানতে ফোন করতে পারো 01713 4320 11, 01713 4320 11। দুটো নাম্বার আছে, যে কোনো একটিতে কানেক্টেড হতে পারো। এবং সাইফুরসের BCS 33তম ব্যাচের রেজাল্ট বিপ্লবের রহস্য জানতে চলে আসুন কালকের ফ্রি সেমিনারে সাইফুরসের পান্থপথ ও মিরপুর 10 নম্বর ব্রাঞ্চে বিকেল 4টায় এবং মৌচাকে সন্ধ্যা 6টায়। বিস্তারিত জানতে 01713 4320 18 এই নাম্বারটিতে ফোন করতে পারেন, অথবা 01713 4320 11 এই নাম্বারটিতে আপনি ফোন করতে পারেন। ওকে, এবং আর যেটা বলছিলাম যে আপনি বন্ধু আমাদের এখান থেকে এসে আপনার গল্প শেয়ার করতে পারেন, আপনার জীবনের কথা শেয়ার করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং অথবা আপনি আমাদের অফিসে এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন এবং প্রয়োজনে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব। আর আমরা তো অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করব এবং প্রয়োজনে আপনি আমাদের প্রাণা ভালোবাসা টিম মেম্বারের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের প্রোগ্রাম প্রডিউসার ইন্তজার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমরা আমাদের অফিস থেকে যে নাম্বার থেকে আপনাকে ফোন করব সে নাম্বারটা জানিয়ে দিচ্ছি, 01841904928। আমি আরো একবার বলছি, 01841904928। এই নাম্বারটা থেকেই শুধু আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। অন্য কোনো নাম্বার থেকে যদি কোনো ফোন যায় তাহলে মনে করবেন সেটা ফলস কল এবং ফেক কল, সো প্লিজ এরকম আনএক্সপেক্টেড কল অ্যাভয়েড করবেন। আর আমি নাম্বারটা সেই জন্য আরো একবার আপনাদেরকে বলছি বন্ধু, 01841904928। শুধুমাত্র এই নাম্বারটা থেকেই প্রাণা ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বাররা আপনার সাথে কমিউনিকেট করবে। সো এইটা একটু জাস্ট মনে রাখবেন, অ্যান্ড আই থিঙ্ক সবাই খুব ভালো মতো মনে রেখেছেন এবং রাখবেন। আর বন্ধু আমাদের ফেসবুকের পেজে আপনি এখনো লাইক করতে পারেন এবং আমাদের পোস্টে কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, এটাই চাচ্ছি। সো বিদায়ের মুহূর্ত তো চলেই এসেছে, চলেই যাব, আর আগামী সপ্তাহে ইনশাল্লাহ কথা হবে। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর এখন তো অনেক রাত তাই না, তো কি করা যায়, চলেই যাই।
This track was downloaded from FusionBD.com.